আজকে পর্ব শুরু করব যার ঘটনা দিয়ে, সে হচ্ছে অ্যানোনিমাস পার্টিসিপেন্ট। এবং আমি আপনাদেরকে বলেছিলাম সে বেশ কয়েকটা ঘটনা পাঠিয়েছিল, যে ঘটনাগুলো আমি ধরিনি বা আমি সেই ঘটনাগুলো পড়িনি। অনেক আগে অনেক আগে সে ঘটনা পাঠিয়েছে, যখন তার প্রথম ঘটনাটা প্রকাশ হয়, ওই ঠগিদের মতো এক ধরনের ডাকাত যারা নির্জীব, ওই ঘটনার মাধ্যমে যখন তার ঘটনাগুলো প্রথম পড়তে শুরু করি, তো তখন পড়ছিলাম ঠিকই, কিন্তু পরবর্তীতে কেন জানি আমি খেয়ে হারিয়ে ফেলি, কারণ আমি লিখিত ঘটনা পড়তে পারি না, খুব কষ্ট হয়। তো এখন যে ঘটনা সেটাও লিখিত, সেটাও লিখিত ঘটনা, এবং সেই ঘটনাটা আমি আপনাদেরকে শোনাব। কিন্তু তার আগে একটা কথা বলি, এই ঘটনাতে সে অনেক কথা বলেছে, কারণ আমি একবার পড়েছি ঘটনাটা। অ্যানোনিমাস পার্টিসিপেন্ট এই ঘটনার মধ্যে যে কথাগুলো বলেছে, সেই সে কথাগুলোর ভিতরে একটা ব্যাপার হচ্ছে কি, যে গ্রামের নামগুলো, ব্যক্তির নামগুলো, কারণ এটা ওদের এলাকার, ওদের ওইখানকার সমস্যা বা ওদের ওইখানে ঘটনাটা ঘটে। তো ওদের ওইখানে ঘটনাটা ঘটে এবং এই ঘটনার সম্পর্কে সে সম্পূর্ণ ব্যাপারটা জানে, কারণ ওই যে মানে বাড়ির ভেতরের ঘটনাটা, পুরো বাড়িটা, কিছু কিছু গ্রাম হয় যে অনেকগুলো গৃহস্থ ঘর নিয়ে একটা বিশাল বাড়ি হয়, তো ওই বাড়ি কেন্দ্রিক একটা ঘটনা এখন আমি আপনাদেরকে শোনাব। তো আমি আপনাদেরকে সবই শোনাব, সে যেভাবে লিখেছে সেইভাবেই। তো তার ঘটনা শুরু করি। সে ঘটনার পূর্বে একটা ছোট্ট বেশ কয়েক লাইনের কথা লিখেছে। সে লিখেছে যে তার নানা এবং তার দাদা, এমনকি ওই সময়কার মানুষজন একটা কথা বলত, তিন জায়গায় একা যাবা না, কবরস্থান, বাসবন আর পুরান পিটা, কারণ এই তিন জায়গায় তেনারা থাকে। এ তেনারা কারা? তারা জিন। ইসলাম বিশ্বাস করে জিন সত্য, কিন্তু সব জিন কিন্তু আর ভালো না, সব জিন কিন্তু আবার খারাপ না। কিছু কিছু আছে মুসলমান, কিছু কিছু আছে কাফের, কিছু আছে নিরীহ, কিছু আছে ভয়ঙ্কর, আর এদের মধ্যে কিছু জিন আরেকজনের হয়ে কাজ করে, মানুষের হয়ে কাজ করে। যে মানুষ জিন ভাড়া করে আরেকজনকে কষ্ট দেয়, ওই কষ্ট দেওয়াকে বলে সালাম। এই সালাম দেওয়ার বহু পদ্ধতি আছে, বহু তন্ত্রমত আছে, বহু আচার আচার আচরণ আছে, সবই আছে। এবার আমি আমার নিজেদের বাড়ির কথা বলি। থানা থেকে ভেতরে যেতে অনেক দূর, এখন যদি একজন মানুষ হেঁটে হেঁটে ওই সদর থানা থেকে যদি গ্রামের দিকে আসে, তাহলে 1, 2, 3, 4 4.5 ঘন্টা লাগবে। তো নামটা আসছে পুরনো এক ঘটনা থেকে, তাদের বাড়ির, তাদের ওই এলাকার নাম, সেটা আমি বললাম না ইচ্ছে করে। তো সে বলছে যে 100 বছর আগে এই জায়গায় গ্রামের মাঝখান দিয়ে নদী ভাঙন হয়েছিল, গ্রামটা দুই টুকরো হয়ে গিয়েছিল, তারপর নদী সরে গেছে, কিন্তু নাম ঠিকই গ্রামের, ওই নাম ওইরকমই। পাকা রাস্তা নেই তখন, মানে সে যে সময়কার কথা, তখন পাকা রাস্তা নেই এবং মোবাইল নেটওয়ার্ক আসে যায় এরকম একটা অবস্থা, এবং বিদ্যুতের অবস্থা বুঝতেই পারছেন, এবং গ্রামের মোটামুটি কয়েকশোর মতো মানুষ, এবং সবাই কৃষিজীবী, সবাই কৃষিজীবী, সবারই মোটামুটি ভালো ওই মানে কৃষিজীবী, তারপরে হচ্ছে যেভাবে গ্রামীণ অর্থনীতি চলে আর কি। তো ঘটনা হচ্ছে বজলুদের এবং করিমিয়ার দুজনের ভিতরে একটু জমি জমা নিয়ে সমস্যা আছে। নদী ভাঙনের ঘটনা ঘটলেও জমি জমার রেটের কিছু সমস্যা তার রয়েছে। এখন বজলু মাতব্বরের পরিবার পাশে গ্রামে থাকে, কিন্তু এই গ্রামে আবার তার জমি আছে, আর তার শত্রুতা অনেক পুরাতন। তো এই গ্রামে অনেক মানুষের কথা সে বলছে। তো ঘটনায় যাই, ঘটনা কিন্তু করিম মিয়া এবং বজলুর। তো করিম মিয়া আর বজলুর মধ্যে জমি নিয়ে মামলা প্রায় বছর খানেক আগের। বিষয়টা একদম সহজে বাপের আমলে লেখার দলিলে করিম মিয়ার নামে 3 বিঘার মতো জায়গা ছিল, কিন্তু পরে বজলু মাতব্বর বলছে ওই জমির 1 বিঘা তার দাদার কাছ থেকে কেনা, কাগজে কাগজে মিলে না, তো পরে আদালতে মামলা চলে। কিন্তু বজলু মাতব্বর আদালতের বাইরেও চাপ দিতে থাকে করিম মিয়াকে, একদিন থামিয়ে বলে যে ছাইরা দিলে ভালো হয় জায়গা, নাহলে এমন ব্যবস্থা করবো যে পরে নিজেই ছাড়া দিয়ে চলে যাবে। তো করিম মিয়া শুনল কিন্তু কিছু বলেনি। তো তাকে শুধু একটা কথা যাওয়ার সময় বলেছিল, আদালতে দেখা হবে। তো এইটা মোটামুটি একটা ভুল, হয়তো কথাটা ওই সময় বলাটা ভুল। তো বুঝলাম অত বড়দিন কি চিন্তা ভাবনা করছে এটা আল্লাহ ভালো জানত। তো বুঝলাম অতব্বর ওই মাসেই তাদের গান থেকে বেশ কয়েকদিনের জন্য নিখোঁজ হয়। তো সে কোথাও জানি যায়, যাওয়ার পরে ওই যে নিখোঁজ ছিল বেশ কয়েকদিন আসলো, সাথে কিছু জিনিসপত্র তার সাথে ছিল, তাকে যে দেখেছিল ফেরত আসতে সে দেখেছিল তার সাথে কিছু জিনিসপত্র রয়েছে। এখন তন্ত্রের ভাষায় বা সাধারণ ভাষায় আমরা যেটা বললি যে চালান মানে জিনদেরকে আপনার পেছনে লাগিয়ে দেওয়া। তো অ্যানোনিমাস পার্টিসিপেন্ট যেটা বলে যে তাদের ওই এলাকার ভিতরে তিন ধরনের কথা চল আছে, যে একটা হচ্ছে সাধারণ চালান ছোট কাজের জন্য, মানুষকে অসুস্থ করা, ঘুম নষ্ট করা, ব্যবসার ক্ষতি করা, মানে এই ধরনের চালান এগুলাকে সে আমাকে বলছে যে জাহিদ ভাইয়ের বাসায় হয়তো এগুলো পিশাচ হতে পারে বা সাধারণ চিন হতে পারে। তো আরেক রকমের চালান হয় যেটা অনেক বেশি শক্তিশালী, তা মানুষকে পাগল করে, পরিবার ভাঙা একদম টুকরো টুকরো করে ফেলে, দীর্ঘমেয়াদী শারীরিক কষ্ট দেয়। তো এখানে আবার একটু শক্তিশালী জিন কাজ করে। তো আরেক প্রকারের চালান আছে যেটা হচ্ছে বান মারার মতো, মানে মারলে সে বাঁচে না। এখন বুঝলো কোন কাজ করছে এটা তাদের কোনো ধারণা নাই সেই সময়, কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সে দুই নম্বর কাজটি করেছে। তো ঘটনা শুরু একদিন অমাবস্যা রাতে, একজন লোক আসে, যে লোক মানে এমন একটা অবস্থায় মানে বজলু মাতব্বরের বাড়িতে আসে যে তাকে দেখলে মনে হয়, মানে বজলু আর কি, তো তাদের তাকে দেখলে মনে হয় যে সে কিছুটা যে বাবাদের মতো। এবং সে ওই বজলু মাতব্বরের বাড়ি থেকে মানে একটু পাগলাটে ধরনের হয় না, তারা বের হয়, মানে সে বের হয় আর কি, এবং বের হয়ে সে করিমিয়ার উঠানে যায়, মানে করিমিয়ার বাড়িতে যায়, যে বড় বাড়ি, যে বড় উঠান, সে উঠানে যায়। এবং তাকে কিন্তু মানুষজন দেখতে পায়, ঠিক আছে, তাকে কিন্তু মানুষজন দেখতে পায়। এবং সে বাড়ির ওই উঠান থেকে এক খাবলা মাটি উঠে আনে। মানুষজন জানত না যে এই লোক হচ্ছে বজলু মাতব্বরের বাড়ির লোক, কোনো মতে জানত না। কিন্তু এই যখন সে মাটি তুলে নিয়ে চলে যায়, এর পরের দিনই আর কি গ্রামের মানুষজনের মাধ্যমে জানা যায় এই লোক হচ্ছে বজলু মাতব্বরের বাড়ি থেকে আসছে। তো তারা করে কি, যে নির্জন জায়গায় তারা ওই যত ধরনের কুকাজ বা যত কিছু থাকে সেটা করে, করার পরে কবরস্থানের পাশে একটা বিশেষ কাজ করে অমাবস্যা রাতে। তো তারপরে তারা এক ধরনের স্ট্রাকচার তৈরি করে, মাটিতে কয়লা দিয়ে একটা বৃত্ত আঁকে, তারা বৃত্তের চার কোণে চারটা মোমবাতি দেয়, কিন্তু ওটা সাধারণ মোমবাতি না, কালো মোম, একদম কালো মোম। তো এই কালো মোম বানায় কিভাবে জানে, পুরনো কবরের মাটি মিশিয়ে। তো এই মোমবাতি যখন জ্বলে একটু অন্যভাবে জ্বলে, এটা শিখা নাকি একটু নীলের মতো হয়। তো তারপরে তারা ওই যে মাটিটা যে নিয়ে আসছে সেটা রাখে হচ্ছে ওই যে সার্কেলটা, সার্কেলের মাঝখানে, তার উপরে মানে এক ধরনের তেল ঢালে ওরা। তো এই তেল ওরা তৈরি করে সাত ধরনের গাছের রস বা তেল মিশিয়ে, যার মধ্যে আছে ধুত্রার বীজ, তারপরে হচ্ছে কালো আকন্দের শিকড়, পুরনো কবরের মাটি, এবং সেই পুরনো কবরের মাটির উপরে জন্মানো ঘাস। তারপরে ওই যে ব্যক্তি, পাগল মতো ব্যক্তি, সে কি জানি একটা অর্থহীন কোনো কিছু পড়ে, মানে যেটা হচ্ছে মন্ত্র। তো এই পলা চড়তেই থাকে, মানে যে পড়ছে না, সেটা পড়ছে যে এটা চলতেই থাকে। এই কথা কিভাবে মানুষজন জানতে পারে, সেটা হচ্ছে ওই যে বজলু যে এই কাজ করাচ্ছে, শুধুমাত্র দুজন দিয়ে তা হয় না, আরো কয়েকজন ছিল, তাদের ভিতর থেকে একজন সব ঘটনা ফাঁস করে দেয় পরে আর কি। আপনারা তো জানেন যে গ্রামে মানুষজন কিভাবে আরেকজনের বিরুদ্ধে কথা ফাঁস করে দেয়, তার গোপন কথা লুকিয়ে তো কথা ফাঁস করে দেয়। তো বজলু খবর ওইভাবেই বের হয়। তো ওই যে ঘন্টা খানে সে যে মানে কিছু পড়ল না, হঠাৎ নাকি একটা ঠান্ডা হাওয়া আসে, আর মোমবাতির শিখা, ওই কয়েক ঘন্টা যে সে পড়েছে ওই কয়েক ঘন্টায় মোমবাতির শিখার কিছুই হয়নি, কিন্তু হুট করে ওই মোমবাতির শিখা নাকি কাঁপতে শুরু করে। এরপরে নাকি ওরা হাওয়ার ভিতরে কণ্ঠস্বর শুনতে পায়। তো যখন যে কণ্ঠস্বর শুনতে পায় মনে হয় যে হাওয়া কথাবার্তা বলছে। তো ওই যে ফকির, সে তখন বলে যে কার কাছে যেতে হবে, কয়দিন থাকা লাগবে, আর কি কি করতে হবে, এটা কিন্তু বলে। এখানে কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে জিনকে কিন্তু সরাসরি এইভাবে পাঠানো যায় না, তার কিন্তু একটা বাহনের দরকার। সেটা তাবিজ হতে পারে, সেটা ধুলা হতে পারে, সেটা মাটি হতে পারে, সেটা যে কোনো কিছু, বা একটা মাধ্যম দরকার। সেই মাধ্যম যতক্ষণ পর্যন্ত গন্তব্যে না পৌঁছায়। এখন এই যে বজলু যে কাজ করছিল, যে ওরা চাচ্ছিল হচ্ছে কি একটা মরা কাক, একটা মরা কাক ওরা চাচ্ছিল, এবং ওই মরা কাকটা হচ্ছে এমন ভাবে রাখা যে কাকটাকে মেরেছে, এটা কিন্তু মরা কাক না, মেরেছে, ওর পেট ফাড়া এবং ওই ফাড়া পেটের ভিতরে আবার কিছু জিনিসপত্র ঢুকায় দেয়। তো ওই কিছু জিনিসপত্রের ভিতরে ছিল যে করিম মিয়ার বাড়ির মাটি, তারপরে তার হয়তো ব্যবহার্য কোনো কিছু, তারপরে সেই যে ফকির সে তার নিজস্ব কোনো কিছু সে ভিতর দেয় এবং দিয়ে পরে কাকটার পেট সেলাই করে দেয়, মরা কাক। কিন্তু তারপরে যে বজলু কাজের লোক, মানে বজলু সেই কাজের লোক যে সমস্ত কিছু ফাঁস করে তাকে সে পাঠায় একেবারে ওই রাত্রেবেলা, মানে ভোর হওয়ার আগে, যাতে সে যে ওই কাকটা ওইখানে রেখে আসে। ব্যাপারটা বুঝতে পারলেন? সে কাছে যেয়ে ওইখানে কাকটা যেতে রেখে আসে সকালবেলা। তো আমরা জানি যে গ্রামের মানুষজন কিভাবে ঘুম থেকে ওঠে। তো করিম মিয়া ঘুম থেকে উঠল, তো তিনি ঘর থেকে বের হলেন। ওই স্বাভাবিকভাবে কিছু সময় পরে তার নজর আসে ওই কাকটা। আপনি খুবই সাধারণভাবে ওই কাকটাকে দেখার জন্য একবার আসবেন, তিনি ওই স্বাভাবিকভাবে কাকটাকে দেখার জন্য একবার আসে। তো আসার পরে ভালো করে ওনার নজর গেল এবং শরীরটা ওনার কেমন জানি করে উঠল। এখন কাক বা কোনো কিছু যখন মরে, ওরা খুব রেয়ারলি ওদের পুরো ডানা খুলে মরে, এরকম হয় না। কিন্তু কোনো মানে পাখি জাতীয় কোনো প্রাণী এইভাবে মরলে ওরা কখনো ওদের ডানা মেলে রাখে না, কিন্তু ওর ডানা নাকি এরকম মেলা ছিল। ও চোখ গুলা জানি কেমন, উনি দেখলো না, কিন্তু শরীরটা কেমন জানি করছে। চিন্তা ভাবনা করলেন যে একটু ধাক্কা দিয়ে দেখি, মানে মানে হয় না, যাতে উল্টো করে দেখার চেষ্টা করবেন। তো তিনি যখন ওই কোনো কিছু দিয়ে যখন উল্টো করে দেখার চেষ্টা করতে গেলেন, তো তখনই হুট করে ওনার স্ত্রী ঘর থেকে বেরোয় আসলো, চিৎকার দিল। ওনার স্ত্রী আর কি ঘর থেকে বেরোয় আসলো, চিৎকার দিল। তো তিনি তখন চিৎকার করে বললেন, মানে ওনার স্ত্রী বলতেছে, উনি তো চিৎকার করলেন, বিরক্ত হয়ে গেলেন তিনি, কারণ ভোরবেলা একদম চারপাশে একদম নিস্তব্ধ। যখন তিনি তার স্ত্রীর কাছে গেলেন, তখন তার স্ত্রী তাকে বলে যে তিনি এই স্বপ্নে এরকম একটা ভয়ঙ্কর জিনিস দেখছেন। কি দেখছেন তিনি ভয়ঙ্কর জিনিস? ওই রাতের বেলা একেবারে অদ্ভুত মতো দেখতে একটা লোক, পুরো শরীরে কোনো কাপড় নাই, কোনো কিছু নেই, সে তাদের বাসায় ওই ঠিক ওই জায়গায় এসে এই কাকটা এখানে রেখে চলে গেছে। সে এসেছে এমন ভাবে, সে পাগুলো যেভাবে রেখেছে, মানে পায়ের যে কদমগুলো সে দিয়েছে, কদমগুলো দেওয়াটা পুরোটাই অস্বাভাবিক, মানে ভৌতিক। তো তিনি ওই স্বপ্ন দেখে তার ঘুম ভেঙল একটু আগে, তিনি ওই স্বপ্ন দেখে ঘুম ভেঙেছে তার। এবং যখন তিনিও স্বাভাবিকভাবে বেরিয়ে আসলেন, ওই সময় তার কেন জানি মনে হলো যে উঠানে মনে হয় ওই কাকটা আছে। তো ওই চিন্তা করে তিনি বেরিয়ে আসছেন এবং ওই একই সময় তিনি দেখলেন যে তার স্বামী কাকের সামনে। এখন এই কথা তো আর করিম বিশ্বাস করবেন না, বিশ্বাস করেও না তেমন একটা, গ্রামের বেটিদের বা বেটিদের কোনো কথার কোনো মূল্য নেই বেটাদের কাছে ওই সময় আর কি। তো সে পরে একটা লাঠি দিয়ে কাকটাকে ওই যে বাঁশবনের দিকে, তাদের বাড়ি থেকে দূরে বাঁশবন আছে, বাঁশবন বলতে ওই যে একটা বাঁশের যে বড় সড়ো যে ইয়া হয় ওইরকম, আবার সামনে আবার ওই যে ওই এক ধরনের বাঁশ হয় যেটা দিয়ে পাটি তৈরি হয়, শীতল পাটি, সেই মুর্তা বা মোথা এক এক নামে ডাকে, সেইটারও মোটামুটি একটা ঘন জঙ্গল আছে। তো তিনি ওইখানেই ছুঁড়ে মারল, মানে ইয়া করলো আর কি, কিন্তু ওইভাবে খেয়াল করেনি, ওইভাবে তিনি খেয়ালই করেনি। কিন্তু একটা ব্যাপার কি, মানে এই পাখিটা যখন এখানে এনে রেখে দিয়েছ, ওই দিন তো এই পাখির সাথে এসছে, এখন ওই পাখি থেকে বের হবে কিভাবে? বের হয় ওইভাবে যখন আপনি এটাকে নাড়াবেন। যখন নাড়ানো হয়েছে, যখন এটাকে স্পর্শ করা হয়েছে, সে এখন মুক্ত, এখন কেউ তাকে ঠেকাতে পারবে না। তো যখন তিনি ওইটাকে ওইখানে ফেলে দিলেন, ওই জিন কিন্তু এখান থেকে মুক্ত হয়ে গেছে, মানে এখন আসছে, সে কিন্তু এখন তার হামলা চালাবে। তো ওই দিন পাশের ঘর, মানে পাশের ঘরে একটা মেয়ে থাকতো, মেয়েটা হচ্ছে শাপলা, এবং এই মেয়েটাকে তিনি পালতেন আর কি। তো পাশের ঘর বা মেয়ে পাশে থাকতো, পালার ব্যাপারটা হচ্ছে এরকম, মানে আত্মীয়র মেয়ে, ওই আত্মীয় মারা গেছে, এখন তিনি জায়গা দিয়েছেন। ওর ঘর থেকে চিৎকারের শব্দ আসে, তো ওনারা দুজনই গেলেন। ঘরটা একদমই লাগোয়া ঘর, পেছনে দরজা দিয়ে বেরিয়ে ওর ঘরে থেকে যাওয়া যায়। তো জানলা দিয়ে উনি দেখলো যে মেয়ে একদম সোজা বসে আছে, চোখগুলা খোলা, আর চুলগুলো কেমন জানি। তো আরো যখন ঘরের ভিতরে ঢুকলো, দেখে যে চোখ উল্টে যাচ্ছে রীতিমতো, মানে চোখের মনি উল্টে যাচ্ছে, শরীর অনেক গরম, মনে করছে গেলে জ্বর। তো হাত পা দুইটাই কেমন জানি কাঁপছে মেয়েটার। তো কর্মী ডাক দিল, শাপলা বলে কোনো সাড়া নেই। তো অনেকক্ষণ ধরে ডাক দিল, তো যেই সময় তারা ডিসাইড করলো যে বাইরে থেকে লোকজন নিয়ে আনবে, ওই সময় আস্তে আস্তে না যন্ত্রের মতো মাথা ঘুরায় মেয়েটা। তো মেয়েটা যন্ত্রের মতো মাথা ঘুরায় এবং করি মেয়ের দিকে তাকায়, তাকে একটা ফু দেয়, ফু একটা দেয়। ওই ফুটা যখন ওই করমী আর ফেস বরাবর বা তার শরীরে যখন দিয়ে লাগলো, তখন সেটা হাসি দিল। তো মানে হাসিটা কি, ওই যে ঘরের ভেতরে আপনার ওই অল্প আলোতে চোখ জল জল করছে, মানে চোখে পানি চলে এসছে, চোখের মনি প্রায় উল্টে যাওয়ার মতো অবস্থা, তখন যদি একটা মানুষ একটু কাত হয়ে যদি একটু হাসি দেয়, চওড়া হাসি, আপনার কেমন লাগবে? তো সে করিম মিয়ার দিকে ওইভাবে তাকে হাসে, ওই অবস্থা তার। তো যখন প্রথম শব্দটা বাইর হয়, তুই তুই বললো, ওনাদের দুজনের রুখ কেঁপে গেছে ততক্ষণে। কোনো মানুষের গলা ভিজতে পারে না, কোনো মানুষ এভাবে কথা বলতে পারে না। পরে সে যেটা বলে যে তুই আমার জিনিস নষ্ট করছিস, এবার আমি তোর ঘর নষ্ট করব। তো কথা কিন্তু যে পুরুষালী কণ্ঠ, এ কথা শুনতে শুনতে দুজনে হাত পা কাঁপতে শুরু করে দিয়েছে। তো করিমও কালেমা পরে, আবার তার বউ কালেমা পরে। তো মেয়েটা না ধুম করে একটু দাঁড়ালো, মানে পুরোপুরি দাঁড়ানি, ওই অবস্থায় সপাটের নিচে বিছানার উপরে আবার পড়ল, একদম আবার পড়ল, ব্যাস একদম একদম অজ্ঞান, গায়ে কিন্তু প্রচন্ড জ্বর। এবং ওই অবস্থায় মানুষজনের কি রকম ডিলেরিয়াম হতে পারে বা প্রলাপ বকতে পারে সে ব্যাপারও কিন্তু আমরা জানি, কিন্তু ওনারা ঘুমাইতে পারে নাই রাতের বেলা, পারেই নাই। কিন্তু শেষ রাতের দিকে একটা অদ্ভুত ঘটনা ঘটে, মেয়েটা জেগে ওঠে আবার, এবং জেগে ওঠার পরে এবার সে খুব ভয়ঙ্কর কথা বলতে শুরু করে। সে খুব ভয়ঙ্কর ভাবে এই কথা বলে, তা হচ্ছে সে ঘুমিয়েছিল, তাকে ডেকে এনেছে, তাকে ডেকে এনেছে তার পুরো পরিবার বরবাদ করার জন্য, পুরো পরিবার ধ্বংস করার জন্য, সবাইকে আস্ত গিলে ফেলার জন্য। এবং সে সবাইকে আস্ত গিলে ফেলবে, সেই মেয়েটাকেও গিলে ফেলবে, করিমকেও গিলে ফেলবে, তার বউকেও গিলে ফেলবে, কাউকে সে ছাড়বে না, সে সব কিছু গিলে খাবে, ঠিক যেভাবে নদী জমি গিলে খায় সে সব কিছু এভাবে গিলে খাবে। তো যখন সে এভাবে কথা বলছিল, ওই যে গৃহস্থ ঘর বললাম না, যে কয়েকটা ঘর মিলিয়ে বিশাল বড় বাড়ি, পাশের গৃহস্থ ঘরের লোকের কান পর্যন্ত পৌঁছায়। এরপরে তারা এখানে আসে, স্বাভাবিকভাবে কি হলো, একেবারে ভোর হওয়ার পরপর পুরো গ্রামে ছড়াই গেছে ঘটনা কি, একদম ভোর হওয়ার পরপর। তো গ্রামের মানুষজন করলো কি, তাদের ওই গ্রামে একজন এক্সপার্ট লোক রয়েছে, অনেক বয়স্ক, অনেক বয়স্ক, অনেকটা আমাদের পাঠ হয়ে তাদের মতো। তো সেই ব্যক্তিকে নিয়ে আনে, তখন সূর্য মানে মানে মাথার উপরে উঠে যাবে আর এক দুই ঘন্টার ভিতরে, মানে এরকম একটা সময়। তো সে ব্যক্তি এলেন এবং তিনি হল কি ওই যে জায়গাটা যেখানে যে কাক পাওয়া গিয়েছিল, এ কথা তো তাকে বলা হয়নি আর কি তখনও। তো তিনি সেই জায়গাটাতে ঘোরাফেরা করছেন, মানে এটা করিম বা তার বউ কাউকেই বলেনি। তো ওই দাদা করিমকে ডাক দিলেন। করিমের সাথে আরো কয়েকজন লোক ছিল। তো তিনি হুট করে বলে বসল যে ওই বাঁশবান মানে বাঁশবনের দিকে কি ফালাইছিস? তো তিনি তখন একটু চুপ থেকে বললেন যে একটা কাকের কথা, যে কাকটা পাওয়া গেছে। তো তিনি আরো কিছু সময় চুপ। তো চুপ থাকার পরে একজন যখন পাশ থেকে জিজ্ঞেস করলো তাতে কি হইতে পারে, তো তিনি আস্তে আস্তে বললেন যে চালান আসছে, মানে আস্তে করে বললেন চালান আসছে। তো ওই দিন রাতেরই কথা, কিন্তু এবার ওই যে পুরো যে বড় বাড়িটা, যে বাড়ির একটা অংশ হচ্ছেন তিনি নিজে, তো এবার পাশের গৃহস্থ ঘরের সাথে একটা অদ্ভুত ঘটনা ঘটে। তো ওই যে পাশের যে গৃহস্থ ঘর, তা মানে ওই গৃহস্থের নাম হচ্ছে মতলব আর ওই গৃহস্থের বউ। তো রাতে তিনটার দিকে মানে মতলব সাহেবের বউ তার ঘুম ভাঙে এবং তার কেন জানি মনে হচ্ছিল যে তাকে যে রান্নাঘরে যে রান্না করতে হবে। কেমন তো এখন সে চুলা জ্বালানোর জন্য ঘর থেকে বের হয়। চারপাশে ঘুটঘুটা অন্ধকার। এই ঘুটঘুটা অন্ধকারের ভেতরে সে রান্নাঘরে যায় এবং যে চুলা জ্বালানোর কাজ শুরু করে। এখন কি রান্না করছে সে নিজেও জানে না। তো মতলব তখন তাকে ডাক দেয় যখন তাকে যে আশপাশে নেই। তো তিনি বের হলেন। বের হয়ে দেখেন যে বউ মানে এই ঘন রাতে কি জানি রান্না করে। তিনি ডাক দিলেন, কোনো সাড়া দিতেছে না। আজব ব্যাপার। সাথে সাথে তিনি কানের কাছে যান, মানে একদম কাছে যান। কাছে যা চিৎকার দিলেন, মানে ছেলেদের মতো মানে পুরুষদের মতো ঝাড়ি দিল বকা দিল, কোনো সাড়াই দেয় না। উনি তাকিয়ে দেখছেন শুধু পাতিল ঘুটে দিতেছে আর পাতিল পুরে গেছে রীতিমতো, এমন অবস্থা। তো তিনি টানায় হাঁচটা করে যখন বউকে এখান থেকে সরাতে গেলেন, তো পাশের গৃহস্থ ঘরের একজন লোক আবার জেগে গেল। তো সেই গৃহস্থ ঘরের লোকজন আসলো, সেই লোকজন এসে সেই নারীকে আবার ঘরের ভেতর দিয়ে আসলো। এখন সকালবেলা যখন তাকে জিজ্ঞেস করে, মানে যখন তার ঘুম ভাঙল, সে তো বলে যে সে কিছুই দেখা নেই। আবার আরেক গৃহস্থ ঘরের এক লোকের সাথে একটা ঘটনা ঘটল। তো একটা ছেলে আছে, 14-15 বছর বয়স, ছেলেটার নাম রাসেল। রাতে 2টার দিকে উঠে বাথরুমে গেছে। আপনারা তো জানেন যে ওই সময় বাথরুম কিরকম হয়। তো ওর বাবা সহ মানে সে উঠলো, মানে বাবা পাহারা দিবে। তো বাবা দেখলো কি ছেলে ওই বাঁশবনের দিকে হাঁটাচ্ছে, মানে সে তার যাওয়ার কথা মানে বাথরুমের, কিন্তু সে বাঁশবনের দিকে হাঁটা দিছে। এবং প্রথম কয়েক সেকেন্ড তিনি কোনো কিছু বলতে পারেন নাই, কিন্তু যখন রিয়েলাইজ করলেন যে ছেলে এখন তার দৃষ্টিসীমার বাইরে চলে গেছে, তখন তার মাথার ভিতরে কেমন জানি লাগলো এবং তার হুট করে হুশ আসলো, কিরে আমার ছেলে কই যায়। তিনি তখন ডাক দিলেন। তো যখন ডাক দিল তিনি দেখলেন যে কোনো সারা শব্দ নেই। এখন যখন সারা শব্দ নাই, তিনি যখন নিজের 2-4 কদম আগাইলেন না, তখন না দৌড় দিলে মানুষ এরকম শব্দ শোনা যায়, ওই ছেলেটা ওইভাবে দৌড় দিল, ছেলেই দৌড় দিছে, কারণ বাবা সেটা বোঝে। তো তিনি সাদা সাদা ছেলের পিছনে দৌড় দেন। তো ছেলের পিছনে যখন দৌড় দেন, ছেলে এবড়ো তেবড়ো ভাবে দৌড়াচ্ছে, ছেলেকে তিনি কোন রকম ধরে ফেলেন। ছেলেকে ধরার আগে তিনি চিৎকার করছিলেন ভালো মতোই, তো আত্মীয় স্বজনদের নাম ধরে ডাক দিচ্ছিলেন। ছেলেকে যখন ধরলেন তিনি, ছেলের সাথে তো তিনি জোরে পারছেন না, ছেলে উল্টা ওনার গায়ে এমন এক কামড় দিল মনে হলো যেন ওনার মাংসটা শুধুমাত্র উঠিয়ে ফেলা বাকি ওর। এবং তিনি ছেড়ে দিয়েছেন ততক্ষণে, কিন্তু ওই যে পাশে গৃহস্থ ঘরের লোকজন চিৎকার চেঁচামেচি শুনে বাইরে বেরিয়ে এসছে। ওই দুজন মানুষ তার ওইখানে ধস্তাধস্তি করছে, এরা তার জানে না, দেখতেছে একজন মানুষ ধস্তাধস্তি করে মানে এরকম শব্দ আসে, তো তারা সেখানে ছুটে যায়, যেয়ে দেখে যে বাবা আর ছেলে ধস্তাধস্তি করে। আবার একজন মহিলা, তো তিনি রাতের বেলা একটু জিগির আজগার করছিলেন, জিগির আজগার। তো এক ঘুম দিয়ে তিনি উঠেছেন, এখন সেই জিগির আজগারের সময়। তার তিনি উজু করেছেন যে ঘরের ভিতরে, তো জানলার বাইরে কে জানি দাঁড়ানো। ওই জিকির করতে করতে হুট করে ওনার চোখটা একটু খোলে এবং উনি বুঝতে পারলেন যে জানলার ওই পাশে কেউ দাঁড়ানো। পুরো শরীরটা ওনার একটা ধাক্কা মারে, পুরো শরীরে। তারপর মানুষজন একটু ভয় পেলেও একটু দেখার চেষ্টা করলেন, তো তিনি দেখার চেষ্টা করলেন, কারণ কি জানি একটা দাঁড়ানো আছে, এটা উনি বুঝতে পারলেন। কিন্তু মানুষ না, মানুষ না। তিনি আন্দাজ করতে পারলেন যা তিনি দেখতে পাচ্ছেন সেটা মাথার, সেটা মাথা না, একটা বুক সমপরিমাণ কোনো কিছু, মানে এটা আরো অনেক উঁচু, আরো অনেক। তিনি যখন ওইখান থেকে সরে গেলেন, কোন রকম জানাটা মানে চাপিয়ে দিলেন এবং ওই জিকির করতে শুরু করলেন, তিনি তো ভয়ে একদম শেষ। এবং ওই ভয় এবং আতঙ্কের কারণে কোনো মতে ওই রাতের বেলা তিনি ঘুমিয়ে গেছেন, একদম ঘুমিয়ে গেছেন। আবার আরেক গৃহস্থ ঘর, ওনার রাতের বেলা উনি আবার গরু পালত, তো ওনার গরু না মারাত্মক ভাবে চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো, মানে এমন ভাবে ডাক দিল যে গরু হয়তো কোনো কিছুর আক্রমণের শিকার। তো তিনি গেলেন, এখন গরু যে দড়ি দিয়ে বাঁধা, ওই দড়ি নিয়ে মানে গরু নিজেকে টেনে সেখান থেকে পালানোর চেষ্টা করছে, মানে সে ওই দড়ির বাঁধন ছেড়ার চেষ্টা করছে, দড়ির বাঁধন। তিনি গেলেন, গরু সামলানোর চেষ্টা করছেন, পারছেন না। হুট করে তার মনে হলো এত কিছুর ভেতরে গরুর চোখটা কেমন জানি, কেমন জানি। এখন ওই রাত ওই ধস্তাধস্তি তারা করলেন, এবং করার পরে রাতের একটা সময় যে গরুটা ধীরে সুস্থ শান্ত হয়ে গেল। তার কিছুক্ষণ পরে আর কি আকাশ পরিষ্কার হতে শুরু করলো, অর্থাৎ রাতের ঠিক ওই সময় যে গরু শান্ত হয়েছে, যে সময়টায় আসমানের দরজা খোলার সময়, মানে ফজরের ওয়াক্ত। এখন আমার এই এলাকার একজন হাফেজ সাহেব আছে, তিনি আবার এই বাড়ির লোক না, কিন্তু এই বাড়ির সামনে দিয়ে তাকে যেতে হয়। তো তিনি একদিন ফজরের নামাজের সময় মসজিদে যান, তাদের মসজিদ আবার হচ্ছে ওই মানে এটা কোন রকম পাকা করে দেওয়া ফ্লোর, আর উপরে হচ্ছে ওই যে ছাউনি, আশপাশে কিছু নাই। তো তিনি নিয়তে আর কি বের হন নামাজের জন্য, তো তিনি দেখতে পান, তিনি দেখতে পান এই বাড়ির একদম যে জায়গাটা দিয়ে বাড়িতে প্রবেশ করে ওইখানে উঁচা লম্বা কে জানি দাঁড়ানো, এবং এরা মানুষ না, তিনি সেটাও বোঝেন। তো তিনি খুব দ্রুত মসজিদে চলে যান, তার কেন জানি মনে হচ্ছিল যে তিনি ওকে বারবার দেখছেন, কিন্তু এটা হচ্ছে মনের ভুল। ওই যে লম্বা এন্টিটি, ওই জিন, সে ওইখানে ছিল, অন্য জায়গায় যায়নি। এখন এত কিছুর ভিতরে কিন্তু ওই যে মেয়েটা, যে মেয়েটাকে তারা আশ্রয় দিয়েছিল করিম সাহেব, তো ওই মেয়েটার মোটামুটি সেন্স আসত যেত, এবং তার মানে তার ট্রিটমেন্ট চলছে। আর এদিকে তো মোটামুটি ওই পুরো বাড়ির অন্যান্য গৃহস্থ ঘরের লোকেরা আক্রান্ত হয়ে গেল সমস্যা, তো এটা একটা সমাধান অত্যন্ত দ্রুত বেগে প্রয়োজন তখন তাদের। ওই যে শাপলা মেয়েটা, বিভিন্ন লোকজন আসতো, ঝাড়ফুঁক দিত, তো তারা চলে যেত। তো একদিন রাতের বেলা ওর মনে হলো যে হয়তো জ্ঞান আসছে, জ্ঞান আসছে। এবার সে কথা বলে না, শুধু ঘরের দিকে তাকায় থাকে, মানে যে কোনো এক সাইডে সে তাকায় থাকে স্থির দৃষ্টিতে। তো মেয়েটার যে মানে যিনি আর কি মেয়েটাকে আর কি জায়গা দিয়েছেন, গরিম সাহেবের স্ত্রী আর কি, তিনি মেয়েটাকে একটু মাথায় হাত রাখার জন্য একটু জল পুটি দেওয়ার জন্য কাছে যান। তো আচমকা মেয়েটা করে কি, ওনার হাত ধরে, হাত ধরে ওনার হাতের মধ্যে বিশ্রী ভাবে কামড় দেয়, এবং কামড় দেওয়ার সময় সে নাকি কেমন যেন অদ্ভুত ভাবে মুখ দিয়ে গোঙানোর মতো শব্দ করছিল, এবং তার চোখগুলো কেমন যেন হয়ে গিয়েছিল। ওই নারী কামড়ের ব্যথায় এবং আতঙ্কের কারণে অজ্ঞান হয়ে গিয়েছিলেন রীতিমতো। এখন লোকাল কোনো কিছু দিয়ে আর হচ্ছে না, এখন একটা সমাধান দরকার। এখন নিজের বউ আক্রান্ত হয়ে গেছে, তো করিম সাহেব এবার বাইরে থেকে একজন ভালো লোক আনার ব্যবস্থা করতে বললেন। তিনি নিজে যাবেন না, কারণ স্ত্রী এবং ওই যে পালিত মেয়েকে রেখে তো যাওয়া সম্ভব না। তো দূর কয়েক গ্রাম দূরে এক খুবই মানে খুবই পরিচিত একজন লোক আছে, কবিরাজ আর কি। কবিরাজ হলো সে কিছুটা হচ্ছে সুফি টাইপের, মানে আধ্যাত্মিক টাইপের লোক। এখন তাকে আনার জন্য মানুষ পাঠায়, তার বয়সও প্রায় অনেক। তো আমাদের মানে একজন মানুষের বয়স যদি 60-65 হয় এরকম একটা বয়স, তো মানে লোকে মুখে আর কি এটা প্রচলিত, মানে তার তিন পুরুষ নাকি কাজ করে আসছে, এখন সেও এই কাজ করে। তো তার দাদা আবার এই অঞ্চলে ছিল অনেক মানে বড় মাপের একজন লোক, মানে এই অঞ্চলের উপরে তার তার দাদার মোটামুটি ভালো নাম ছিল। তো কোন এক গ্রাম নাকি খুব বড় বিপদে পড়েছিল, তো ওই গ্রামকে তিনি নাকি বন্ধ করে দিয়েছিলেন। তো সেই রকম আত্মীয় স্বজনের কাছ থেকে সেই বিদ্যা পেয়েছে, তো বাপ দাদার কাছ থেকে সেই বিদ্যাটা পায়। তা আমাদের এই যে এই আধ্যাত্মিক ব্যক্তি এই কবিরাজ, তো এই কবিরাজ বলল এটা তো আর বিদ্যা না, তো এটা হচ্ছে তার দায়িত্ব, সে সবাইকে বলে যেটা তার দায়িত্ব। তো যখন সেই কবিরাজের কাছে যায়, তো সেই কবিরাজ বলে যে আগামীকাল যাব। সে নিজে নিজেই বললো যে সে আগামীকাল আসবে এখানে। এখন পরদিন ওই গ্রাম থেকে রওনা দিয়ে তার এখানে আসতে আসতে প্রায় বিকেল ঘনিয়ে গেছে। তো সেই ব্যক্তি মানে সেই আধ্যাত্মিক ব্যক্তি তিনি আসছেন একা, এবং তার সাথে তেমন কোনো জিনিসপত্র নাই। তো গ্রামে ঢুকলো, ঠিক ওই বাড়ির সামনে এসে বসলো, মানে বসে পড়লো সরাসরি, এবং চোখ বন্ধ করে কি জানি আগে নিজে বোঝার চেষ্টা করলো। তো একজন মানুষ আর কি, মানে যে তাকে নিয়ে আনার জন্য আগের দিন গিয়েছিল, সে মানে এক ব্যক্তি আর কি, সে তার পাশে এসে বলেছিল যে ঘটনা কি কিছু বুঝতে পারেন কিনা, কিছু জানেন কিনা। তো সেই কবিরাজ বলেছিল যে গ্রামটা অনেক ভারী, গ্রাম যেমন অনেক ভারী, এই রাস্তা অনেক ভারী, এই রাস্তার দুয়ার অনেক ভারী, আর এই যে গৃহস্থ ঘর, এ কখন জানি এই ভারে ডুবে যায়, বাতাস এই জায়গাটা একদম খারাপ। তারপর একটু পরে সে বলল যে একটা না এখানে তিনটা আছে। তো সে আবার ওই জায়গাটার ভিতরে ঘুরছে, নিজের মতো করে সে ঘুরছে। তো এই ঘুরতে 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 যে বাসভবন আর ওই যে মূর্তা বেড়া যে তৈরি করে, ঠিক ওই যে যে ঘন জঙ্গলটা রয়েছে সেই দিকে সে যায়, সেই দিকে সে যায়। এবং সে না একটা আশ্চর্যজনক কথা বলে যেটা কেউ জানে না, যেটা কেউই জানে না, আমিও জানতাম না এখনো। তাহলে সে তখন বলে বসলো যে ওই যে মানে ওই যে বাসভবন দূরে যেটা, ওই জায়গাটা পুরনো কবর আছে না? তো তখন বাসের লোকজন বললো যে হ্যাঁ আছে। সে তখন বললো যে ওইখানে একটা আছে, সে এই গ্রামের না, এই গ্রামের যত লোকজন আছে, মানে সে এই মতো এই গ্রামের জিনদের ব্যাপারে বলছে যে এই গ্রামে যত জিন ছিল এরা এখন এই জায়গায় নেই, যারা এখানে আছে তারা বাইরে থেকে এখানে এসে জায়গা করছে, তারা বাইরে থেকে এখানে এসে জায়গা করছে, ওই পুরান কবরের ভেতরে একজন আস্তানা করছে। তখন কবিরাজ মেয়েটাকে দেখতে চাইল, মেয়েটার অবস্থা একদম ঠিক যেইভাবে কেউ যদি আক্রান্ত হয় তার যেরকম রূপ হওয়ার কথা সেই রকম, মাথার চুলগুলো কেমন জানি একদম শুকনো বসে রয়েছে, এমনভাবে বসে রয়েছে যেইভাবে হচ্ছে আপনি হাঁটু ভাঁজ করে বুকের কাছে যদি রাখেন এবং দুই হাত দিয়ে যদি আপনি হাঁটুকে ধরিয়ে রাখেন, জড়িয়ে রাখেন। মেয়েটা কিন্তু খাওয়া দাওয়া ঠিকভাবে করে না। এখন সে কবিরাজ মেয়েটার সামনে যে বসে, মেয়েটার সামনে যে বসে শুধুমাত্র একবার ডাক দিল, শুনতে পাস? শুধু এটুকুই। তো মেয়েটা নাকি তার দিকে শুধুমাত্র তাকায়। ওইখানে যারা ছিল তাদের ভেতর থেকে একজনের মনে আছে, মেয়েটা যখন তাকায় ওর চোখের মণিটা বা হয়তো চোখের সাদা অংশটা একটু বেশি ভেতরে, অর্থাৎ সাদা অংশ একটু কম দেখা যায়, শুধু কালো অংশটা দেখা যায় একটু বেশি, মানে আমাদের মণি, আর চোখের চারপাশে একদম কালো। এবং সে এমন ভাবে একটা ভাব দিল যেন সে তার অপেক্ষা ছিল, সে যে আসবে এরকম একটা ভাব, মুখের ভিতরে একটা হাসি ছিল, এক অদ্ভুত ধরনের হাসি। এখন ফকির মানে সেই কবিরাজ, তিনি করলেন কি, তার কাছ থেকে বের করে একটা শিশি, মানে একটা শিশি তিনি বের করলেন, বের করে মেয়েটার সামনে দিলেন। যখন মেয়েটার সামনে সেই শিশিটা ধরা হলো, মেয়েটা মানুষ যেভাবে ডিগবাজি দেয় সে সেইভাবে ডিগবাজি দিল, একেবারে ওই বসা অবস্থায় দাঁড়িয়ে উল্টো ডিগবাজি দিয়ে একেবারে চেহারার উপরে সে পড়ল। মানে আপনি যখন উল্টো ডিগবাজি দিয়ে মেয়েটা ফেস সহ নিচে পড়লো, মানে ফেসটাই আগে মাটিতে পড়েছে, ফেস না আমাদের সম্মুখ অংশটুকু। তখন ওই কবিরাজ বলল যে এই মেয়ের ভেতরে যে আছে এ অনেক শক্ত, একে কিভাবে সামলাতে হয় সেটা পরে দেখব, এটা আর কি বলে। কিন্তু সে এটাও বলে একে কিন্তু এখানে পাঠানো হয়েছে, মেয়েটা মোটামুটি শক্ত, মেয়েটা শক্ত থাকাতে এখন পর্যন্ত টিকে আছে, মেয়েটা যদি মানসিকভাবে শক্ত না থাকতো, শরীর যদি ঠিক না থাকতো, তাহলে এতক্ষণে এই মেয়েকে মেরে ফেলত। এখন কবিরাজ বলল যে রাতে সে কিছু কাজ করবে। কবিরাজ কিছু জিনিসপত্র ম্যানেজ করায়, ওই কিছু জিনিসপত্র গুলো এমন যে কালো সুতো, ওটাতে সাতটা গিট সে নিজে দেয়, কি জানি পরে পরে ফুঁদে ফুঁদে সে গিট দেয়। তো ওই প্রত্যেকটা গিটে সে আবার কিছু একটা লাগায়, কাচের মতো সদৃশ কোনো কিছু স্পষ্ট বোঝা যায় না। এরপর একটা বড় নাম নিব না, ইচ্ছে করে আমি নামটা নিব না, একটা বড় বস্তু, বস্তুর নাম রাখা আছে আমি ইচ্ছে করে নেব না, বড় একটা বস্তুর টুকরো, আগর কাঠ আর একটা মাটির পাত্র এবং একটা ছোট্ট শিশি আবার সে বের করে, যেটার ভিতরে কালো কি জানি আছে, কালো। একজন জিজ্ঞেস করলো পাশে যে বসে রয়েছে, একজন জিজ্ঞেস করলো কালো জিনিসটা কি, তো সে তখন যে কথাটা উত্তর দিল তা হচ্ছে এটা সাত নক্ষত্রের সময়ের সাথে মিলানো সাত গাছের তেল, সাত পরায় ঝাড়ার পরে হইল এমন তেল, এটা জ্বালাইলে যা থাকার কথা না সেইখানে থাকতে পারবে না, যে সহ্য করতে পারে না সে সহ্য করতে পারবে না, সে চলে যাবে। এখন সে আগুন জ্বালাল, কাঠের আগুন, মাটির পাত্রের ভেতরে সে বস্তুটা যেটা নাম আমি নেব না, সেই বস্তু এবং আগর কাঠ সে দিল, তার উপরে ওই কালো তেল দিল কয়েক ফোঁটা। স্বাভাবিকভাবেই ধোয়া উঠে, সাধারণ ধোয়া না, আর গন্ধটা কেমন জানি অদ্ভুত তীব্র, কিন্তু মাথায় লাগে, ব্যাখ্যা দেওয়া সম্ভব না কিন্তু এই গন্ধ মাথায় লাগে। ওই কবিরাজ বললো এই ধোয়া ওদেরকেই জ্বালা দেয়, আর যাদেরকে জ্বালা দেয় ওরা আসতে বাধ্য, এইখানে আমি বসে আছি, যত দূর পর্যন্ত এই ধোয়া যাবে তত দূরে যে যে আছে সেইখানে আসতে বাধ্য। আমি অমুক, মানে সে নিজের নাম নেয়, নিয়ে বলে আমি হুকুম দিলাম এইখানে আয়। ওই সময় একটা অদ্ভুত ঘটনা ঘটে, ওই মেয়েটা সে ওই যে উপর হয়ে পড়েছিল না, মানে দিনে বেলা নিজের মুখের উপরে, নিজের ঘরের ভেতরে ছিল, বিছানা থেকে গড়িয়ে নেমেছে, দাঁড়িয়ে না গড়িয়ে নেমেছে, এবং মানে হামাগুড়ি দিয়ে বাচ্চাদের মতো, ওই ছোট্ট শিশু বাচ্চারা হামাগুড়ি দেয় না, ওইভাবে হামাগুড়ি দিয়ে দিয়ে সে একেবারে তার সামনে এসে পড়ল। এখন মেয়েরা যখন কাছে আসে, ওই কবিরাজ মেয়েটা মাথার উপরে সাথে সাথে হাত রাখল, এরপরে সে খুব জোরে জোরে কোরআনে কোনো সূরা পড়ল, আমি জানি না সে কি পড়েছে কারণ এটা দেখা নেই এখানে, সে কোন সূরা পড়ল বা কোন দোয়া দুরুদ পড়ল, প্রত্যেকবার পরে আর ফু দেয়, প্রত্যেকবার পরে আর ফু দেয়, এই যে প্রত্যেকবার পরে পরে যে সে ফু দিচ্ছে, এতে মেয়েটার অবস্থা কেমন যেন হতে লাগলো, মেয়েটার মুখ থেকে ফেনা পর্যন্ত বেরিয়ে আসে, ফেনা, এবং ওর ভেতরে মৃগীর মতো অবস্থা দেখা দেয়, মানে সে ওই যে খিচুনি যেটাকে বলে। কিন্তু কবিরাজ থামে না, একটা সময় যে মেয়েটার ওই খিচুনির মতো অবস্থাতে অদ্ভুত গলায় শব্দ করতে শুরু করে, গো গো শব্দ না, অমানসিক শব্দ, একদম অমানসিক। এরপর একটা বিশাল চিৎকার, কিন্তু ওই চিৎকারটা এমন ভাবে আসলো ওর পেট থেকে চিৎকারটা আসছে, মুখ থেকে না, পেট থেকে। আশপাশের মানুষ একদম যে কজন ছিল এরা তো ভয়ে পিছিয়ে যায়, কারণ অমানসিক এবং আধিভৌতিক শব্দ। কবিরাজ কিন্তু তার যে দোয়া দুরুদ বা যেটা সে পড়ছিল এটা পড়ার ইন্টেন্সিটি সে আরো বাড়িয়ে দেয়, এবং সে ওই তেল আছে না যে তেলটা কালো তেল ছিল ওইটাও সম্ভবত তার হাতে বা কোথাও ছিল অল্প একটু, সে ওটাকে ঝাড়া মারে তার হাতের তার উপরে, মেয়েটার উপরে তার হাত দিয়ে ঝাড়া মারে। মেয়েটা এখন মাটিতে পরে গড়াগড়ি দিয়ে শুরু করলো, মানে মেয়েটা কিছুটা যে আধা বস অবস্থায় খিচুড়ি দিচ্ছিল কিন্তু এখন পরে গেল। ওদিকে সে তার মতো বলছে, ওই কবিরাজ তার মতো সেই দোয়া দুরুদ পড়ছে। সে একটা সমান একটা শব্দ আসলো, কেমন একটা ভারী গলা, আর বললো তাকে শুধুমাত্র একটা, আর করিস না, করিস না। সবাই একদম চুপ। এখন কবিরাজ একটু নিঃশ্বাস নিল, যাকে আনার এসছে। একটা ব্যাপার হলো, কবিরাজ যে তেল সহ যে পুরো প্রক্রিয়া করেছে, যে প্রক্রিয়ায় যাদের সহ্য করার ক্ষমতা নেই তাদের তো আসার কথা, সে তো এসছে, কিন্তু তারপরও সে প্রকাশ হতে অনেক সময় নিয়েছে, অর্থাৎ সে আরো বেশি শক্তিশালী, ধারণার অতীত। এটা কিন্তু কবিরাজ এই যে অল্প সময়ের ভিতরে বুঝতে পেরেছে। তো কবিরাজ তাকে জিজ্ঞেস করে, কে তোকে পাঠিয়েছে, কার নামে আসছিস? তো অনেকক্ষণ সে কোনো কথা বলে না। আবারও যখন জিজ্ঞেস করল, কে তোকে পাঠাইছে, কার নামে আসছিস, তখন আবার হাতে ওই তেলটা নিল, সে ওই কালো তেলটা। এবার উত্তর দিল, যে পাঠাই আছে তার সাথে চুক্তি, নাম বলতে পারবো না। কবিরাজ জিজ্ঞেস করল, চুক্তি আল্লাহর আদেশের উপরে না? আল্লাহর আদেশের উপরে কোনো চুক্তি নাই, আল্লাহই আদেশ দেয়। এই যে কালাম বললাম আল্লাহরই কালাম, এটাই আদেশ, বলা লাগবে তুই কে। এই সময় ভিতরে মেয়েটার হাত না একদম মুঠ হয়ে গেল, মানে একদম টাইট মুঠ, এবং সেটার নাম বলল। যে নামটা বলল ওইখানে তো করিম ছিলেন, ওই নামটা শোনার পরে তিনি একদম থতমত খেয়ে গেলেন। ওই যে বজলু নামের লোকটা, তারই এক লোক, মানে তারই এক কাছের লোকের নাম, এবং সেই লোকের নাম যে কিন্তু পুরো ব্যাপারটা ফাঁস করে আর কি। ওই যে ঘটনা শুরুতে শুনলেন না, ওই পুরো ব্যাপারটা সেই ফাঁস করে, যে বজলু কি করেছিল সেই লোকের নাম আর কি। এখন সেই রাতে তার কোনো কাজ শেষ করতে পারে না, মেয়েটা অজ্ঞান হয়ে পড়ে। তো অজ্ঞান হয়ে পড়ার পরে ওই কবিরাজ বলল, যে মেয়ের ভেতরে যে আছে সে একদম শক্ত। এখন কবিরাজ যেটা অনুভব করে, মেয়ের ভেতরে যে আসে সে এসে বেশিক্ষণ মেয়ের ভেতরে থাকে না, সে কিন্তু ওই পুরোনো কবরের কাছে চলে যায়, অথবা ওই বাঁশ বনের কাছে যায়, অথবা সেই ওই যে মূর্তা মূর্তা বনের কাছে যায়, আবার ওইখান থেকে সে আবার এখানে আসে। আবার এমনও হইতে পারে একজন না তিনজন, কারণ উনি এরকমই ভাব পাচ্ছে, হয় কবরে যায়, নাহলে বাঁশ বনের কাছে যায়, নাহলে মূর্তা বনের কাছে যায়, সেখান থেকে মেয়ের ভেতরে আসে। তো তখন তিনি বললেন কি, যে তিনটাকে একসাথে বের করা লাগবে, তো তো তাকে আরো অনেক কিছু ভাবতে হবে। তার মনে হচ্ছিল যে তিনজন। এবার সে একটা তাবিজ দিল মেয়েটার গলায়, কালা সুতো মোড়া দেওয়া একদম তাবিজ, ওটার ভিতরে কি আছে কেউ জানে, এটা শুধুমাত্র আজকে রাতের জন্য, কারণ রাত হয়ে গেছে। এখন পরের দিন কবিরাজ পুরো গ্রামের চারপাশে হাঁটল, নিজের মন মতো হাঁটল। এখন সে নিজের মন মতো হাঁটল, কোন হিসেবে হাঁটল তা হচ্ছে, সে গ্রামের চার কোণে কোনো কিছু পুঁততে চায়। তার কথা হচ্ছে গ্রামের চার কোণে কিছু পুঁতা লাগবে, না হলে বাইরে যেতে পারবে না। এখন বাইরে যেতে পারবে না কে, যেটা সন্দেহ করা হয় যে তারা সাপটাকে এখান থেকে নিয়ে যেতে পারে, অথবা যে ক্ষতি করতে চায় তারা এই গ্রামের বাইরে চলে যেতে পারে, আর গ্রামের বাইরে চলে গেলে তারা আচ্ছাড়া হয়ে যাবে, দুইটা যে কোনো একটা। এখন সে কবিরাজ চারটা ছোট্ট শিশি বের করলো, চারটা ছোট শিশি মাটি খুললো, এবং মাটির ভিতরে ওই শিশি পুঁতে দিল। এখন কি পুঁতলো কেউ দেখেনি কিন্তু ভালোভাবে, শিশি তার হাতে ছিল, শুধু জানা গেল এইটা, যে প্রতিটা জায়গায় সে কোনো কিছু করে কোদাল দিয়ে মাটি খুঁড়ে তারপরে জায়গা বন্ধ করেছে। এরপর মসজিদের ইমামকে সে ডাক দিয়ে নিয়ে আনে, তো তারপরে বলে যে আজকে রাত্রে মসজিদে সারা রাত যাতে তেলোয়াত করে কয়েকজন মানুষ, ইমাম সাহেব যদি একা না পারে দুজন মিলে করুক, কিন্তু থামা যাবে না। এই কথাটা কোনো ব্যাখ্যা সে কাউকে দেয়নি, সে শুধু বলেছে মসজিদে যাতে নামাজ হয়। এখন মসজিদের ইমাম কারা আমরা জানি, মুয়াজ্জিন যিনি, যিনি আজান দেন তিনি ইমাম। এখন যে সময়টা ঠিক করা হয় এই মেয়েটার উপর থেকে পুরো প্রভাব সরানো, ওই সময়টা এশার নামাজের পরে এক প্রহর পরে, এশার আজানের এক প্রহর পরে। যদি এখন গরমকালের হিসাব হয়, এশার আজান যদি এখন 9টা বাজে দেয় তাহলে সেই প্রহর যা শেষ হবে বা মানে সেই প্রহর হবে 12:30টার দিকে। এখন করিম মিয়ার ঘরের সামনে আগুন জ্বালানো, আগুন আগুন জ্বালিয়েছে, তো সেই যে কবিরাজ সে চুন দিয়ে গোল করে, চুন আমি আবার বলি চুন, গোল করে একটা বৃত্ত আঁকে, এবং ওই যে বৃত্তটা যে সে আঁকে ওই যে বন্ধনী, বন্ধনীর বাইরে সে কিছু হরফ লিখল, মানুষজন তার বোঝে না, শুধু হরফ। এই জন্য আমরা এটাও জানি না যে সেটা আলিফ বা তা সা কিনা, শুধু জানি আমরা হরফ। মেয়েটাকে ভেতরে এনে বসালো, সাথে ছিল ওই যে করিম সাহেবের স্ত্রী। মেয়েটা কিন্তু এই সময় এখন ঠিক, এখন পর্যন্ত ঠিক, কবিরাজ এই বন্ধনীর বাইরে। এবার সে বিশেষ বস্তু যেটা কথা আমি বলেছিলাম, যেটা আমি আপনাদের উল্লেখ করব না, ওইটাকে একটা বিশেষ কায়দায় জ্বালানো হয়েছে, ওটাকে বিশেষ কায়দায় জ্বালাতে হয়, এবং ওই বিশেষ কায়দায় যখন ওটা জ্বলছে তখন আগর কাঠ যেটা সেটাও জ্বলতে শুরু করেছে। আর ওই কালো তেল ওইটা ওই যে যে বস্তু যেটা জ্বলছে ওইটার উপরে একটু একটু করে দেওয়া হচ্ছে, যার ফলশ্রুতিতে ওই যে যে বস্তু জল যে বস্তুটা যেটা নাম বলছি না, সেই বস্তুটা যখন জ্বলছে ওইটার আগুনের শিখাটা বদলে যাচ্ছে, সাধারণ আগুনের শিখার মতো নরম। আরো অনেক সময় গেল, ততক্ষণে এক হিসেবে আমার হিসেবে ঢুকবে রাতের 2:12, ততক্ষণ মানে আমার হিসেবে। মেয়েটা না এই সময় কেমন যেন আনচান করতে শুরু করলো, আনচান কি জানেন, যখন পজেসড লোকেরা আনচান করতে শুরু করে মানে তারা পজেশনের পূর্বে তারা ভয় পেতে শুরু করে, আমরা বাইরে থেকে দেখবো যে সেদিক ওদিক তাকায়, কিন্তু মেয়েটা মারাত্মক ভাবে ভয় পাচ্ছে, কারণ ওই পজেশন তার উপরে প্রভাব ফেলতে যাবে যে কোনো সময়, এবং যেখান থেকে পজেশনটা তার দিকে ধেয়ে আসবে ওই দিকে তার নজর এদিক ওদিক ঘুরে ঘুরে যাবে, প্রচন্ড ভয় পাবে। সে শাপলার অস্থিরতা বাড়তে শুরু করেছে এবং সে এখান থেকে চাচ্ছে উঠে যেতে। আবার কবিরাজের হুকুম হচ্ছে ওই যে করিম সাহেবের স্ত্রী সে ধরে রাখতে থাকে, সে যে হঠাৎ করে চিৎকার দিয়ে উঠলো কবিরাজ, চিৎকার দিয়ে ওঠা মাত্রই আগুনে যে শিখাটা ছিল এটা একবারে বিশাল বড় হলো এবং অস্বাভাবিকভাবে বড় হলো, তারপর ধাম করে নিভে গেল, নিভে যে আবারও করে ধরে একদম ধরে উঠলো। এবার একটা শব্দ আসলো, এই শব্দটা কিন্তু ওই ওই উঠানে থাকা প্রত্যেকটা মানুষ শুনে যায়, বাঁশবনের দিক থেকে একটা শব্দ আসে, হাতার শব্দ না, বাঁশেরও শব্দ না, এক অন্যরকম শব্দ, হলার টেপের শব্দ, অত্যন্ত ভারী। তো ওইখান থেকে কয়েকজন মানুষ আবার তখনই ওই ভয়ে দৌড় দেয়, তো যখন ভয়ে দৌড় দেয় কবিরা চিৎকার করে বলে যে কেউ দৌড়ায় পালাস না, পারালে আরো বড় বিপদ। তো কে কে পালিয়েছে সেদিকে তো তাদের খেয়াল নেই। কবিরাজ তার সেই দোয়া বা আয়াত সে যেটাই পড়ুক সে সেটা পড়ে যাচ্ছে। তখন এবার একটা চিৎকার করলো, সে কে জানেন, মেয়েটা একটা চিৎকার করলো এবং ওই চিৎকারটা সেই আগের মতো পেটের ভেতর থেকে চিৎকারটা এসছে। আশপাশে গাছে যদি পাখি ছিল সম্ভবত ওই পাখিও ওই একই সময় ডাক দিয়ে ওঠে। তারপরে মেয়েটা একদম পড়ে যায়, একদম স্থির, নিঃশ্বাস আছে, দম আছে, কিন্তু মরে নাই, কিন্তু হাত পা না ছড়িয়ে দিয়েছে, মানে কিছুটা এরকম অঙ্গভঙ্গি যে বৃত্তের বাইরে চলে যেতে চায়, হাতের কোন অংশ অথবা পায়ের কোন অংশ। এবার কবিরাজ সেখানে আসলো, তো কবিরাজ এসে তাকে বলল এখন বল কোথায় যাবি। তো মেয়েটা কি জানি বললো এটা বোঝা যায়নি। যখন আবার জিজ্ঞেস করে বল কোথায় যাবি, তখন খুব আস্তে করে উত্তর দেয় যেখান থেকে আসছে ওইখানে, মানে সে যেখান থেকে আসছে ওইখানে যাবে। তো তারপরে ফকির মানে সেই কবির আজ সে বললো যা, আর এই গ্রামে আসার আর অধিকার নাই তোর, এরপরে বা যখন এই গ্রামে আসবি তোকে আজকে আমি ছেড়ে দিলাম, কিন্তু দ্বিতীয়বার যখন আমি তোকে ধরব তোকে আমি বন্দি করে নিয়ে কোনো না কোনো জায়গায় মাটির নিচে নাহলে পানির ভিতরে আটকে রাখবো। শিশির ভিতরে বন্দি করে রাখতে কিভাবে হয় ওই বিদ্যা আমি জানি, যা। যখন সে এটা বলল মেয়েটা এখন সেন্সলেস হয়ে পড়ে গেল একদম। ওই যে বাঁশবন, ওদিক থেকে আবার একটা শব্দ আসে, কিন্তু এবারে শব্দটা হচ্ছে কেউ যদি যায় মানে একটা পাতা যদি পাস করে কোনো বাঁশবনকে, যেরকম শব্দ হওয়ার কথা ঠিক ওরকম, ঠিক ওরকম শব্দ। মেয়েটা কিন্তু অজ্ঞান, এবং এই অজ্ঞান মেয়েটার হুশ ফিরিয়ে আনার জন্য কবিরাজ এক বিশেষ ধরনের পাড়ি পড়া তার চেহারা ছুড়ে মারল, এবং যেভাবে বেহুশ মানুষের জ্ঞান ফেরে ওই পানির ছিটা পড়া পরে ওর জ্ঞানটা ফেরে। চোখ দেখা গেল সবার আগে, স্বাভাবিকভাবে চোখটা চেক করল কবিরাজ, এখন আর কোনো আসরের কোনো রকমের প্রভাব নাই বা কোনো প্রমাণও নাই যে এই মুহূর্তের উপরে কোনো আসর আছে, কারণ ওর চোখটা এখন স্বাভাবিক। মনে আছে আপনাদের যখন কবিরাজ ওকে দেখেছিল যে এই প্রক্রিয়া শুরুর পূর্বে ওই যে হাঁটু গেড়ে বসেছিল যখন, তখন কিন্তু তার চোখটা একটু অন্যরকম ছিল, মানে চোখটা হয়তো ভেতরের দিকে ছিল অথবা মাংসপেশি কুচকে গিয়ে এরকম একটা অবস্থা দেখাচ্ছিল যে শুধুমাত্র চোখের মনি আর অল্প একটু সাদা অংশ দেখা যায়, এখন আর ওইটা নেই। তো মহিলা তো মেয়েটাকে জড়িয়ে ধরে রেখেছে করিম সাহেবের বউ, ওইখান থেকে ওকে উঠালো, এবং যেটা পরবর্তীতে কবিরাজ বলল তিনজনই গেছে এখান থেকে, তিনজনই গেছে, কিন্তু যে পাঠায় গেছে না, যে পাঠায় গেছে কথাটা এরকম, যে পাঠায় গেছে এবার সে জানবে পাঠানোর ফল কি জিনিস। এখন তন্ত্রের একটা নিয়ম আছে, তন্ত্রে চালান যদি ব্যর্থ হয় সেই চালান ফিরে যায়, কিন্তু শূন্য হাতে ওই জিনিসগুলো ফেরত যায় না, ওই জিন বা ওই আত্মা বা যেটাই হোক তাদের ভাষায় ওরা কখনো খালি হাতে ফেরত চায় না, যে পাঠিয়েছিল সে কিছু একটা পায়। এখন সেই পাওয়ার ব্যাপারটা কি এটা সে এইভাবে বুঝালো, মানে সে কবিরাজ এইভাবে বুঝালো যে বিষ ঢালে ওই বিষ তার গায়ে পড়ার সম্ভাবনা থাকে, যে বিষ ঢালে ওই বিষ তার গায়ে পড়ার সম্ভাবনা থাকে, কারণ সে জেনে বুঝে ঢালছে বিষ, এবং যখন সে জানবে এটা বিষ নিজের হাতে সে ঢালছে তখন তার হাত কাঁপবে এবং ঠিকই তার গায়ে সে ফেলে দেবে সেটা। এবার কিন্তু খবর আসছে, একদিন গেছে তারপরে খবর আসছে একটা, ওই যে বুঝলো যে লোক এখানে এসে ওই কাক রেখেছিল ওই লোক সকাল থেকে উঠতে পারে না, তার সারা শরীরে কেমন জানি এক অদ্ভুত রকমের ব্যথা, মুখ থেকে কেমন জানি একটু পর পর এক অদ্ভুত গন্ধ দ্বারা তরল বের হয়, মানে আমাদের মুখে লালা যেরকম বের হয় না মুখ খোলা থাকলে এরকম, কিন্তু অদ্ভুত গন্ধ, কাউকে সে কিছু বুঝাতে পারে না, মানে প্যারালাইজ হয়ে গেছে সে হাফ বডি অথবা ফুল বডি, কাউকে সে সেটা বুঝাতে পারছে না। তিন দিন পরে বজ্র নিজে অসুস্থ হয়, কিন্তু শরীরের অসুখ না, কিন্তু বজলু শরীরের অসুখ হয় নাই, রাতে সে ঘুমাইতে পারে না, স্বপ্ন দেখে খালি অন্ধকার, আর দেখে যে তার দিকে কোনো একটা কিছু খুব জোরে তেড়ে আসতেছে, সে বুঝল যে তার চালান ফেরত গেছে তার উপরেই, কারণ এই ধরনের ঝোঁকির কথা এই সকল ব্যক্তিকে বলে দেওয়া হয়। সে আবার সেই ব্যক্তির কাছে গেল যে এই চালান পাঠিয়েছিল, যে ব্যক্তির কাছে গিয়েছিল সেই ব্যক্তি যাওয়ার পরে যখন দেখলো যে এই যে বুঝলো আবার আসছে, তখন সে তাকে দেখে বলে যে আমি যা পাঠাইছিলাম ওইটাই ফেরত আসছে, এখন যা পাঠাইছি ওইটাই আসছে, আর ওইটা এসেই তোকে ধরছে, এখন আমি কিছু করতে পারবো না, এটার জন্য সমস্ত দায় তোমার। এখন বুঝলো সেটা তার প্রচুর কথা কাটাকাটি হয় এবং এর কোনো ফল আর ওইভাবে বের হয়নি। এই যে এই ইনফরমেশন গুলো বুঝলো, আমি আবারও বলি যে ওই যে একজন ব্যক্তি যে বজলুর হয়ে কাজ করছিল সেই এগুলো লিক করা যায় বজলুর ব্যাপারটা, নইলে তাদের জানার কথা না কিন্তু এগুলো। এখন ওই কবিরাজ চলে গেছে, গ্রাম শান্ত, সব ঠিকঠাক, সবাই যে যার মতো শান্তিতে, কিন্তু করিম কেমন জানি এক অশান্তি টের পায়। আর করিম তার রাতেবেলা ঘুম আসে না, কেমন জানি মাথার তালু গরম লাগে বা শরীর কেমন জানি লাগে, তো সে উঠানে বসে আছে চাঁদের আলো, এবং চাঁদের আলো কেমন সেটা কিন্তু আমরা জানি গ্রামে বলছে। রাত তখন ওই চাঁদের ধরন দেখে সে আন্দাজ করতে পারলো যে রাত কিন্তু এখন সেই সময়টা যে সময়টা তার মেয়ের ভেতর থেকে ওই যে ফাইনালি ওই জিন্নাটা বেরিয়ে গিয়েছিল, মানে এটা সেই দুইটা আড়াইটা টাইম। সে তাকিয়ে আছে ওই বাসবনের দিকে, বাসবনের দিক থেকে কিন্তু কোনো শব্দ আসে নাই। মনে আছে যখন মেয়েটার ভেতরে কেউ আসে বাসবনের দিকে শব্দ হয়েছিল, এবং যখন চলে যায় তখন বাসবনের উপর দিয়ে বাতাস গিয়েছিল, কেউ আসছেও না, শব্দ করছে না, কোনো কিছু না। কিন্তু তার সিক্স সেন্স তাকে বোঝাচ্ছে যে তার আশেপাশে কেউ, সে বুঝলো যে তার বাম পাশে হয়তো, তো সে তাকালো কিন্তু এখানে কেউ নাই, কিন্তু অনুভূতিটা যাচ্ছে না, ওইখানে যে কেউ দাঁড়িয়ে আছে সেই অনুভূতি যাচ্ছে না, কোনোভাবেই যায় না। ভয় লাগলেও ওইখান থেকে উঠে যান নাই তিনি, তিনি চোখ বন্ধ করলেন আর তিনকুল পড়লেন। তার ওই তিনকুল পড়ার সময় এই যে কেউ এখানে আছে যে অনুভূতিটা, যে সিক্সথ সেন্স, এটা কমে আসতে শুরু করে। তারপরে সে ঘরের দরজা বন্ধ করে, মানে ঘরের ভিতরে ঢুকে ঘরের দরজা বন্ধ করলে ব্যাস। পরের দিন মেয়ে বলল যে তার খুব খিদে লেগেছে, বুঝলো মেয়েটা, এবং বলল যে একটু রান্না বান্না করে দিতে, ভালো রান্না বান্না করে দিতে। এই মেয়ে কিন্তু ঠিকঠাক ভাবে কয়েকদিন খায়নি, এই এমনকি ওই যে কবিরা চলে যাওয়ার পর ওই যে কয়েকদিন চলে গেল মেয়ে কিন্তু ঠিকঠাক ভাবে খায়নি। এখন সে রান্নাঘরে গেল, ওই রান্নাঘর অবস্থাতে মোটামুটি যত রান্না বান্না করেছে মেয়েটা মানে পাগলের মতো মানে খেতে শুরু করল, মানে যে রান্নাই সে করেছে পাগলের মতো খেতে শুরু করছে। এটা কিন্তু একদম ভোরবেলার কথা। ওই ভোরের আলোতে যখন যে করিম বাইরে দাঁড়ান, যে তার স্ত্রী রান্না করছে, ওই রান্না করা অবস্থায় একটু একটু তুলে তুলে মেয়ে খাচ্ছে, মেয়ের খুব ক্ষুধা, তিনি দেখলেন বাসবনটা সে আগের মতোই, তার বারবার ওই বাসবনের দিকে নজর যায় অদ্ভুত ভাবে। তার মনে চাচ্ছিল যে তিনি এটা ওই জায়গাটা কিনে বা ওই বাসগুলো কিনে যদি ওই জায়গাটা উজাড় করে দেন তাহলে হয়তো ভালো হয়, এরকম বন না থাকাই ভালো, তার ভেতরে এরকম কাজ করছে। তো এবার আস্তে ধীরে 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 একটু দীর্ঘ সময় যায়, কোনো সমস্যা হচ্ছে না তাদের। কিন্তু যে বজলু, এই বজলুর অবস্থা ধীরে ধীরে খারাপ হতে লাগলো। ডাক্তার দেখায়, রোগ বালাই নাই, কোনো কিছু নাই, সব কিছু দেখলো কিচ্ছু নাই, শরীর শুকা যায়, ঘুম নাই, খাওয়া নাই, দাওয়া নাই, কিচ্ছু নাই, নিজে নিজে গোপনে গোপনে জমির মামলা তুলে রয়েছে একদম গোপনে, কাউকে বলেন নাই কেন। তারপরে যে গ্রাম থেকে একদিন বেরোয় গেল, এরপর আর কোনো খোঁজ খবর নেই, সত্যিকার অর্থে যে গ্রাম থেকে যে বেরিয়ে গেল আর কোনো খোঁজ খবর নেই। তার ওই পরিবার এখানে ওইখানেই ছিল, এখনো আছে, কিন্তু তিনি নিরুদ্দেশ, বেঁচে আছেন না মারা গেছেন কেউ জানে না। ওইদিকে যে মেয়েটা, ওর আবার কিছু জিনিস বদলে গেছে, আগের মতো আর মানে একটা মেল যে স্বভাব ওই স্বভাবটা নাই, চুপচাপ থাকে। সে প্রায় বলে যে ওই কয়দিন সে সবকিছুই বুঝতো কিন্তু কিছু করতে পারত না, ওর মনে হতো ও কথা বলে না আরেকজন কথা বলে, ওর গলা চেপে রাখে আরেকজন, ও নড়াচড়া করতে পারে না, কোনো কিছু করতে পারে না, মানে ওর এরকম মনে হতো যে ওকে কেউ আটকে রেখে ওর শরীরের উপরই কব্জা নিয়ে তারপরে সে চলছে। তো ঘটনা এটা এখানে শেষ হবে, পরে ওই মেয়েটাকে বিয়ে দিয়ে দেওয়া হয়, এবং বিয়ে দিয়ে দেওয়ার পরে সে এখন এখন মানে বেশ ভালোভাবেই বলে আছে, তার শ্বশুরবাড়ি সে নাকি বেশ ভালোভাবেই আছে। তো অ্যানোনিমাস পার্টিসিপেন্টের এই ঘটনাটা এখানে শেষ। সে যে ঘটনাটা পাঠিয়েছিল, এই যে জমি জমাত মামলা থেকে যে চালানের ঘটনাটা ঘটল, ওই চালানের পরবর্তীতে যে ঘটনা প্রবাহগুলো ঘটল, সেই ঘটনা প্রবাহগুলো তাদেরই গ্রামেরই, এটা কিন্তু তাদের গ্রামেরই ঘটনা। এবং ওই যে একটা অনেকগুলো গৃহস্থ ঘর নিয়ে একটা বিশাল বড় বাড়ি হয় না, ওই রকম এক বাড়িতে অনেকে আক্রান্ত হয়েছে, ওই গৃহস্থ বাড়ির অন্যান্য গৃহস্থ ঘরের লোকেরও আক্রান্ত হয়েছে, পাঁচজন ছয়জনের মতো। কিন্তু শেষমেশ ওই মেয়েটাই এফেক্টেড হয়, এই করিম সাহেব যে মেয়েটাকে মানে দিয়েছিল জায়গা, মানে পালিত মেয়ে হিসেবে রেখেছিল আর কি। ঘটনা এটাই খেয়ে দিই শেষ। চিল্লার চল্লিশতম দিন, মুনতাসির চিল্লা পালন করে যাচ্ছে সেই শুরুর দিন থেকে এখন পর্যন্ত। যত চড়াই উৎরাই সমস্ত কিছু পার করে ফেলেছে সে, শুধুমাত্র আজ আর তারপর আরেকদিন। প্রথমে ভেবেছিল চল্লিশ দিন, কিন্তু বয়োজ্যেষ্ঠরা জানিয়েছিল গতকালকেই অতিরিক্ত আরো একদিন। কোনো সমস্যা নেই, অতিরিক্ত আরো একদিন কেন, আরো অনেকদিন করা সম্ভব, কারণ কিছুটা হলেও এক ধরনের স্বাদ পেতে সে অনুভব করতে শুরু করেছে। এই স্বাদ কেবল একটা নিয়ম পালন করতে থাকাকালীন অবস্থায় মানুষ একদম শেষ দিকে যে উপভোগ করতে শুরু করে। আর শত্রু ইয়েজদিগার, সে চারপাশে তার সমস্ত মায়ার যত বড় চাদর ছিল সমস্ত চাদর সে সরিয়ে ফেলেছে, কারণ ইয়েজদিগার জানে এখন শুধুমাত্র তার মায়ার জাল দিয়ে আর হবে না। মুনতাসির তার লক্ষ্যে এমন এক জায়গায় এসে পৌঁছে গেছে, এখন তার চোখের সামনে থেকে পর্দা সরে যাবে। পর্দা দুই সম্প্রদায়ের মধ্যে এক অদেখা পর্দা রয়েছে। মানব যেমন জিনদের দেখতে পায় না, কিন্তু জিন মানবদের দেখতে পায়। একই দুনিয়ায় পর্দার অন্তরালে এক সম্প্রদায় বাস করে যারা প্রতিনিয়ত আমাদেরকে দেখতে পায়, কিন্তু তাদের উপস্থিতি আমরা কখনো টের পাই না। হতে পারে এই মুহূর্তে আমার ডানে বসে রয়েছে, হতে পারে এই মুহূর্তে আমার বামে বসে রয়েছে, হতে পারে এই মুহূর্তে সিলিংয়ে ঝুলে আছে, হতে পারে আমি যেখানে বসে রয়েছি সেইখানেই তার রাজপ্রাসাদ। পর্দার ওই পার আর এই পারের যাত্রীরা কেবল এই পার আর ওই পারের ব্যাপারে জানে। সকলের পক্ষে পর্দার ওই পারে যাত্রী হওয়া সম্ভব না, সকলের পক্ষে পর্দার ওই পারকে দেখা সম্ভব না। মুনতাসির এমন এক জায়গায় এসে পৌঁছে গেছে পর্দা তার চোখের সামনে থেকে সরে যাবে। কখনো কখনো অবিশ্বাস্য মনে হয়, এমনকি চিল্লা পালন করা অবস্থায়ও মানুষ এই পর্যায়ে এসেও তার কাছে অবিশ্বাস্য মনে হয়, কারণ সে অনুভব করতে পারে না অনেক কিছু। সে অনুভব করতে পারে না সেইটা নয়, বরং তাকে অনুভব করতে দেওয়া হয় না। তখন মানুষের মনে হয় আরও একদিন বাকি রয়েছে, কই কোনো কিছু তো ঘটল না। আশা হারিয়ে ফেলে, মোটিভেশন হারিয়ে ফেলে। পরের দিন যখন আবার শুরু করে, তখন দেখা যায় মুহূর্তের ভেতরে সবকিছু বদলাতে শুরু করেছে। এটাই হচ্ছে পরীক্ষার শেষ দিন, যেদিন আছে পরীক্ষা দিয়ে বের হওয়ার সময় এক ধরনের জয় অনুভব করবেন নিজের ভেতরে, ঠিক সেই রকম। মানুষ তার চেষ্টা যেভাবে চালাতে থাকে, মুনতাসিরও তার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আশপাশে কেউ নেই, কোনো শব্দ নেই, সেই নারীকেও এখন আর দেখা যায় না, আর সেই প্রিয়তমাকে তো দূরের কথা। সবাইকে সে ক্ষমা করতে শিখে গেছে। মুনতাসির এই চিল্লা শুরুর সময় একটা ছেলে ছিল, এই চিল্লা শেষ সময়ে এসে এই কয়দিনে এত বেশি বদলে গিয়েছে সে, এই অল্প কয়দিনে এই ছেলে থেকে একজন পুরুষ হয়ে উঠেছে সে পূর্ণাঙ্গ ভাবে। এখন তার সামনে তার আসল শত্রু ইয়েজদিগার, সেই সাতায় এমন এক দ্বার প্রান্তে এসে দাঁড়িয়েছে সে। এবার সে জানতে পারবে শত্রুতা কেন, কেন এত ভয়ঙ্কর শত্রুতা, আর কেনই ছেলেদেরকে দায়িত্ব নিতে হয়, কেন ছেলেদেরকে দায়িত্ব নিতে হয় শত্রুর মোকাবেলা করার জন্য, কেন ছেলেদেরকে দায়িত্ব নিতে হয় পুরো বংশকে রক্ষা করার জন্য, কিসের কারণে এত বছর পূর্বে শত্রুতা, এখন পর্যন্ত সে জানে না। অপেক্ষা করছে সে জানার। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একদম নিকষ কালো অন্ধকার যেমন চারপাশে, ঠিক তেমনি পিন পতন নীরবতা। আজ কেউ নেই আশপাশে, না এই করিডোর লম্বা মনে হচ্ছে, না এই ঘর লম্বা মনে হচ্ছে। ডানে কোনো কিছু আজ খোলা নেই, দরজায় আজ কেউ দাঁড়িয়ে নেই, কোনো শব্দ নেই, কোনো হাহাকার নেই, কোনো ফিসফিসানি নেই, কোনো অদ্ভুত কণ্ঠে চিল্লার আয়াত পড়ার মতো কেউ নেই, ঠিক যেমন কেউ নেই আজ, শুধুমাত্র একা মুনতাসির। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। না, কেউ নেই আজ, এমনটা কি হওয়ার কথা ছিল? মুনতাসির কেন জানি মনে হলো সে হয়তো ধোকার মায়া পড়ছে। মুনতাসিরকে হয়তো দেখানো হচ্ছে আশপাশে কেউ নেই, কিন্তু থাকতেও তো পারে। চোখ বন্ধ ছিল। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ওই অবস্থায় যখন চোখের উপরে আলো পড়ে, চোখ বন্ধ থাকা সত্ত্বেও আমাদের চোখে কিন্তু সেই তরঙ্গ ধরা দেয়। আমরা বুঝতে পারি চোখ বন্ধ থাকা অবস্থায় ঘর আলোকিত। এক আলোর কিরণ তার উপরে যখন সে পড়ল, টেরও পেল, চোখ খুলল, সে এক অদ্ভুত হলুদ কিন্তু একটু সোনালি ধরনের আলো। তাকে জানি আবছা দেখা যায়, কেন জানি মনে হয় এই সত্তাগুলো পবিত্র, কেন জানি মনে হয় এই সত্তাগুলোর ভিতরে কখনো কোনো সময় পাপ আসেনি। দাঁড়িয়ে রয়েছে এবং সে আলোতে সে নিজের ভেতরটায় কেমন যেন আনন্দ অনুভব করছে। মুনতাসির তাকিয়ে রয়েছে, চিল্লাও পালন করছে, আর সেইখানে যে দাঁড়িয়ে রয়েছে সে শুধুমাত্র হয়তো মুনতাসিরকেই দেখছে, অথবা তার হয়তো একটাই উদ্দেশ্য, সেই অদ্ভুত আলোর কিরণ মুনতাসিরের উপরে ফেলা। চিল্লার এই পরিক্রমা এমন জটিল, কখন কে কোন উদ্দেশ্যে সামনে আসে তা বলা অনেক দুরূহ। এটা একটা লার্নিং প্রসেস, অনেক সময় লাগে শিখতে, শেখার কোনো শেষ নেই, বরং শিখতে শিখতে অভিজ্ঞতা অর্জন হয় আর মানুষ এগিয়ে যেতে পারে। মুনতাসির চিল্লা পালন করে যাচ্ছে, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। চোখ খোলা থেকে বন্ধ করে ফেলেছে। আলোটা আরো কিছুক্ষণ থাকলো, কারণ চোখ বন্ধ অবস্থায় সে আলোর কিরণকে দেখতে পাচ্ছে, কারণ তার চোখের পর্দার উপর দিয়ে ভেদ করে তরঙ্গের আকারে চোখে ধরা দিচ্ছে। এরপরে আবার অন্ধকার, কোনো শব্দ নেই, কোনো কিছু নেই, যেন ধীরে 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 আলোটা পড়ে গিয়েছে, এর বাইরে অন্য কোনো কিছু না। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। একটু একটু করে আজকে রাতের শেষ সীমানে শেষে পৌঁছাল। চিল্লার 40তম দিন শেষ হল আজ। যখন দরজা খুলে সে বাইরে বেরিয়ে এলো, ভোরের সময় হয়ে গেছে। ভোরের যেমন সময় হয়ে গেছে ঠিক তেমনি সে অনুভব করছে আসলেই আজ কেউ নেই, কিন্তু নিজের ভেতরে এক প্রফুল্লতা সে অনুভব করলো। কেন জানি তার মনে হলো যে সে যেদিকেই তাকায় সেদিকেই যেন সে দূর দূরান্তে দেখতে পায়। কেমন জানি এক অদ্ভুত ক্ষমতা নিজের ভেতরে সে টের পেল, কিন্তু সেই ক্ষমতাকে ব্যবহার করার কোনো ইচ্ছা তার ভিতরে জাগল না, বরং মনে চাইল বাড়ি যেয়ে সে শুয়ে পড়বে। ঠিক কিছু সময়ের ভিতরে যখন ফজরের আজান দিল, কোনো এক দৈব ইচ্ছায় সে যখন চেয়েছিল ঘুমাতে, সে ঘুম থেকে উঠে যায়, অর্থাৎ বিছানা থেকে উঠে যায় এবং পৌঁছে যায় মসজিদে। সেখানে নামাজ আদায় করে এবং নামাজ আদায় করে সে পৌঁছে যায় বাড়িতে। ঘুমায় কিন্তু ঘুমে সে ধরা পড়ে এক জায়গায়, একটা স্বপ্ন দেখে সে। সে স্বপ্ন দেখে তলিয়ে যাচ্ছে তার বাবা, তলদেশের দিকে সে তলিয়ে যাচ্ছে, তার বাবা যেদিকে তলিয়ে যাচ্ছে সেই জায়গাটা কষ অন্ধকার। তার বাবার বুকের কাছ থেকে সেই কাগজের ফাইলটা ছুটে গেল যেন পানির ভেতরেই, পানির ভেতরে ডুবন্ত অবস্থায় কাগজের ফাইলটা ভাসমান, এবং মুনতাসির সেই ফাইলটাকে ধরার চেষ্টা করছে। এই অদ্ভুত স্বপ্ন দেখে যখন তার ঘুম ভাঙল তখন দুপুর। আজ আবার জোহরের পর বয়োজ্যেষ্ঠদের সাথে দেখা করার কথা রয়েছে। বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে একজন একটা কাগজ আগিয়ে দেয় মুনতাসিরের দিকে। সে কাগজে লেখা ছিল একটা ঠিকানা, বাংলাদেশের এক জেলা, সেই জেলার এক উপজেলা, উপজেলার এক ইউনিয়ন, এরপরে সবকিছু। ওই ঠিকানার দিকে তাকিয়ে তারপরে মুনতাসির বয়োজ্যেষ্ঠদের দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, সে এই ঠিকানা দিয়ে কি করবে? বয়োজ্যেষ্ঠদের ভেতর থেকে একজন তাড়াতাড়ি বলে উঠল, তুই এখনই রওনা দেবি, তোর বাসায় ফেরত যেতে হবে না, কাউকে তোকে কিছু বলতেও হবে না, তুই এখন এই ঠিকানা মোতাবেক সেখানে যা পৌঁছাবি, এবং সেখানে পৌঁছাবার পরে তুই ডাক শুনতে পাবি। মুনতাসির জিজ্ঞেস করল, ডাক শুনতে পাবো মানে? তখন আরেকজন বয়োজ্যেষ্ঠ বলল, তো জানা দরকার এই শত্রুতা কেন, তো জানা দরকার আমাদের পূর্বপুরুষরা কি করে গেছে, কেন এই শত্রুতা আর কেন এই শত্রুতার বিরুদ্ধে এত লড়াই, তো জানা দরকার সবকিছু। তুই যা জানতে চাস আমাদের কাছে তা তুই জানতে পারবি, তুই ডাক শুনবি, ওই ডাক শোনার পরে ওই ডাক যেদিকে তোকে নিয়ে যায় সেদিকে তুই যাবি, যা বলে তার তুই শুনবি। এটাই তো সেই রাত, আজকের রাত, আজ 40তম দিনের রাত, ইস্তিকার তোর পেছনে আসবে। অবাক হোস না, আমরা জানি আমাদের শত্রুর নাম কি, আর সেই শত্রুর নাম তুইও জানিস এখন। ইয়াসদিগার তোর পেছনে আসবেই, আজ সেই রাত, এই সেই অতিরিক্ত রাত, আজ রাতের পরীক্ষা সবচেয়ে বড় পরীক্ষা, আর এখান থেকেই তোকে উত্তর দিতে হবে নিজেকে সমস্ত কিছু থেকে। এমন উত্তর দিতে হবে যে উত্তর কেবল তুই দিতে পারবি, অন্য কেউ পারবে না। অন্য কোন সত্তাও তোর মতো এত দীর্ঘ সময় চিল্লা পালন করে সেই উত্তর দিতে পারবে না, কারণ প্রত্যেকটা উত্তর হয় আলাদা। তুই ডাক শুনবি, ডাকের পিছু পিছু যাবি, আর এরপরে যা হয় তা মোকাবেলা করবি। সেই সময় তাদের সাথে কথাবার্তা শেষ করে মুনতাসির রওনা দেয়। একটা আনুমানিক হিসাব ছিল সেইখানে যে পৌঁছতে পৌঁছতে রাত 12টা বাজবে, কিন্তু 10:30 নাগাদ সে সেই এলাকায় পৌঁছায়, এবং ঠিক যে ঠিকানা তাকে দেওয়া হয়েছিল অন্য একটি গাড়িতে করে সেই ঠিকানায় পৌঁছতে তার সময় লাগে 1 ঘন্টা। যেখানে তাকে নামিয়ে দেওয়া হয় বলা হয়েছিল যে সেইখান থেকে কোথায় কোথায় যেতে হবে, সে কাগজে লেখা ছিল। সেই ইনস্ট্রাকশন ফলো করতে 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 সে এমন একটা জায়গায় এসে পৌঁছায়, তার বাম দিকে রয়েছে প্রায় একটা জঙ্গল, এবং সেই জঙ্গলের আবার এক প্রান্ত রয়েছে নদী, এবং সেই জঙ্গল ঘেঁষা নদীর পার। সে কল্পনাই করেনি যে তার আশপাশে নদী রয়েছে। ওইখানে এসে উপস্থিত হওয়ার পরে নদীর পারে যেমন সে দাঁড়ালো, দাঁড়িয়ে নদীকে দেখতে লাগলো যেমন, ঠিক তেমনি যেই জায়গা যাওয়ার কথা অর্থাৎ সেই জঙ্গল, ওই জঙ্গলের দিকেও সে তাকালো। মুনতাসির একটা ডাক শুনতে পায়, কে জানি তাকে ডাকছে। মুনতাসির, এই ডাকগুলো কেমন জানি অদ্ভুত। প্রথমবার সে ডাক শুনতে পায়। সে ডাক শুনতে লাগলো, আন্দাজ করতে লাগলো ওই ডাক কোন দিক থেকে আসে, বোঝার চেষ্টা করলো ঠিক ওইভাবে তখনও ডেকে যাচ্ছে। এইভাবে যখন এই ডাকগুলো সে শুনছে, অনবরত তাকে ডেকে যাচ্ছে। প্রথমে ডিক ঠিক করলো যে কোন দিক থেকে ডাক দিচ্ছে, তারপর আস্তে আস্তে এই ছেলে আস্তে আস্তে সেদিকে এগোতে লাগলো। জঙ্গলটা উঁচু উঁচু লম্বায় গাছপালা দিয়ে ঘেরা, ঝোপঝান নেই, কিন্তু শুকনো পাতায় হাঁটার শব্দ স্পষ্ট শোনা যায়। কিছু তো সামনে যখন সে এগুলো, এমন অন্ধকার চারপাশে, কিন্তু সে তারপরও কিভাবে জানি সব বুঝতে পারছে, কোথায় কি কোন দিকে কি সে সেটা বুঝতে পারছে। আর সেই সাথে সেই ডাক, ও চোখের সামনে একটা উঁচু ডিবি, মাটির ডিবি, এটা আনুমানিক দুইজন মানুষের সমপরিমাণ উচ্চতায়। সে একেবারে সেইখানে এসে পৌঁছায়, মাটির ডিবিরাও চোখের সামনে। সে শুনতে পায়, তো সে তখন উত্তর দিল, এইবার তো তাকে ডাকে, সে উত্তর দিল, আমি এখানে এসছি, আপনি কে? ঠিক ওই সময় ওই ডিবিটা, যে ডিবিটা দুইটা মানুষের সমান, ওই ডিবিটা থেকে কি জানি একটা ফসফস করে বেরিয়ে আসে, তা দেখে চমকে উঠে সে পেছনে পড়ে যায়। ওই অন্ধকারের ভেতরে সেই সাপটা ছবল দেওয়ার মতো করেই বেরিয়েছিল, তারপর করছে বুক। ঠিক সেই সময় সে শুনতে পায় দরাজ গলা কে জানি বলছে, তুই চিল্লা পালন করিস না, তাহলে তোর ভয় কিসের? উঠে দাঁড়া, ওর গলা চেপে ধর। একটা কমান্ড জানি তাকে বললো উঠে দাঁড়াতে, আরো গলা চেপে ধরতে। একটা সাপের কি গলা চেপে ধরা সম্ভব? আবারও সে শুনতে পায়, উঠে দাঁড়া, ভয় বিকশের কিসের ভাতর? তুই এত কিছু করতে পারবি? তুই ভয় পাস তাকে দেখতে পেছনে কি? সাথে সাথে ওর পেছনে শেয়ালের একটা দল, অদ্ভুত ভাবে ওরা কখন জানি নিঃশব্দ ওর পেছনে এসে দাঁড়িয়েছে, ও বলতে পারবে না। শেয়ালের তো চোখ জ্বলজ্বল করে, দেখতে পাচ্ছে, চোখ গুনে সে শেষ করতে পারছে না। আর শেয়ালের অদ্ভুত শব্দ রাতের বেলা, ওই শব্দগুলো কিরকম সেটা তো আমরা জানি, কিন্তু যখন আপনি শেয়ালের দলের সামনে একা, আপনি কেমন লাগবে? শিয়াল ওর দিকে এক কদম দেয়, আর পেছনে এরকম করে সাপ। এমন এক অবস্থার ভেতরে পড়েছে, সে না পারছে ডানে যেতে, না পারছে বামে যেতে। আবার সে শুনতে পায়, ভয় পাস কিসের? মেরে দেখা তাহলে বুঝতে পারবো তুই পেটা হয়েছিস। মারবে কিভাবে? একজন সাধারণ মানুষের পক্ষে সম্ভব? কিভাবে? হাত দিয়ে, পা দিয়ে লাথি মারতে যাবেন, আরেকটা শিয়াল আপনাকে পাশ থেকে ধরবে। সাপ ধরতে যাবেন তো আপনাকে ছবল দিবে আপনার হাতে। ডানে শিয়াল, বামে শিয়াল, সামনে শিয়াল, তো পেছনে সাপ। আটকে গেছে মুক্তাসির। ঠিক সেই সময় মুন্তাসিরের মাথায় কি জানি ঘুরল, একদম সেখানে বসে পড়ল, চোখ বন্ধ করল, এরপরে সে শুরু করল, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এটুকু শেষ করতে করতে সমস্বরে সেই শিয়ালগুলো চিৎকার চেঁচামেচি শুরু করলো। এমন বিকট শব্দ নিজের কানের সামনে, সেই সাথে ঘাড়ের কাছে কেমন জানি এক অদ্ভুত নিঃশ্বাসের গন্ধ, যে নিঃশ্বাসটা এক পাপিষ্ঠ প্রাণী সাপের। সেই ফোঁস ফোঁস সেই ঘাড়ের ত্বকে এসে পৌঁছে গেছে। শরীর রি 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 করে কাঁপছে, শরীরে ঘৃণা বয়ে যাচ্ছে, শরীর ভয়ে কাঁপছে, কিন্তু মৃত্যুর ভয় নয়, এক আতঙ্ক। এই আতঙ্ক থেকে তাকে বের হতে হবে, বেশিক্ষণ সে এভাবে টিকে থাকতে পারবে না। সে চোখ খুললো, ডিসাইড করলো সে দৌড় দিবে। ঠিক যেই মুহূর্তে সে দৌড় দিতে গেল, সে সোজা যেয়ে পড়লো কোথায় জানেন? একেবারে নদীতে। ওর মনে হয়েছে ও দৌড় দেয়নি, কিন্তু তারপরও যে ও দৌড় দিয়েছে ও সেটা খেয়ালই করেনি। দুই রকম অবস্থা, এটা কিভাবে ঘটল, দৌড় দিয়েছে কে, পানিতে পড়ল কে, আর কার মনে হলো যে দৌড় দিবে? অর্থাৎ ঠিক যেই সময় সে দৌড় দিয়েছে, দৌড় দেওয়ার আগ মুহূর্তে সে ডিসাইড করেছিল সে দৌড় দিবে, ওই মুহূর্তে সে দৌড় দিয়েছে ঠিকই, শরীর থেকে তার রুহটাই বেরিয়ে দৌড় দিয়েছে। আগ মুহূর্তটুকু শুধুমাত্র শরীরে যতক্ষণ সে ছিল, ওই অতক্ষণে সে ডিসাইড করেছিল সে এখন দৌড় দিবে। বাস্তবে দৌড় দিয়ে যে পড়েছে সে কে পড়েছে, কে পড়েছে সে মুদ্দসেই তো। ও এমন ভাবে নদীতে যে পড়ল, ও দেখতেই পায়নি আশপাশে নদী, কিন্তু এক ধরনের গতি সে অনুভব করছে, গতি। শরীর থেকে বেরিয়ে এসে কখনো মানুষ টের পায় গতি? কেবল তখন টের পায় যখন সে স্বপ্নে থাকে। হুট করে তার হুশ ফেলল, একটা ঝাঁকি, যে ঝাঁকিটা হচ্ছে ওই উপর থেকে নিচে পানিতে পড়ার আগ মুহূর্ত পর্যন্ত তার মনে রয়েছে। ওই মনে থাকাটাই ঝাঁকি রূপে তাকে কাঁপিয়ে তোলে, একটা ঝাঁকি, আশপাশে কেউ নেই। পেছনের দিকে সে তাকিয়ে দেখলো মাটির ডিবিটা এখনো সেখানে বর্তমান, না আছে সাপ, না আছে শিয়াল, কেউ নেই। ঠিক সেই সময় সে শুনতে পায়, সাব্বাস সাব্বাস বেটা, তুই বেটা হয়ে গিয়েছিস, আর তোকে আমি জানাই, আমি কে, আইএসডি গাড কে। তখন যে কথা বলছিল তার পরিচয় জানা যায়, তার পরিচয় হচ্ছে তিনি একজন জিন, তার নাম ইয়ামিন। ইয়ামিন শত সহস্র বছর ধরে এই এলাকার উপর দিয়ে নদীপথ ব্যবহার করে যাতায়াত করত, সাগর পথ দিয়ে সে সরাসরি আরবে পৌঁছে যেত, সে এলাকার বাসিন্দা কখনো ছিলই না। ঘটনাক্রমে একদিন সে দেখতে পায় এই মুনতাসিরের পূর্বপুরুষ একজন আলিম, যার জন্ম হয় ভারতে, তিনি ছিলেন এই এলাকার আশপাশে, তার সাথে তার পরিচয় হয়, সমস্ত কিছু ঠিক ছিল। কিন্তু একদিন ঘটে এক ভয়ঙ্কর ঘটনা, সেই আলিম অর্থাৎ মুনতাসিরের বংশের সেই ব্যক্তি, তিনি গিয়েছিলেন একবার এক দেশে ভ্রমণ করতে, তখন ভারত কয়েকটা অংশে ভাগ করা, সেই অংশটা ছিল আফগানিস্তানের বর্ডারের আশপাশ কোথাও। সেই আলিম মুখোমুখি হয়েছিল এক জিনের, এমন এক জিন, সে এমন এক মেয়েকে কবজা করেছে, সে জিনের হাত থেকে সে মেয়েকে উদ্ধার করা সম্ভব না, ওই মেয়েটা মারা পর্যন্ত গিয়েছে, তারপরও তার দেহকে সে ছাড়েনি। সেই আলিম মাগরিবের নামাজের সময় উজু করে আসমানের দিকে তাকিয়ে প্রথমে নিজেই আজান দেন, তারপরে নিজেই মাগরিবের নামাজ আদায় করেন। মাগরিবের নামাজ আদায় করার পরে সেই আলিম উপস্থিত হন সেই ঘরে যেই ঘরে রয়েছে ওই মৃত মেয়েটির লাশ, যার উপরে কবজা সেই জিনের। কে? ইয়াজদিগাদ। ইয়াজদিগাদের আক্রোশ অত্যন্ত ভয়ঙ্কর। এই মেয়ের প্রতি তার ছিল আক্রোশ, কামনা বাসনা কোনো কিছু নয়, আক্রোশ। ওই আক্রোশে সে মেয়েটাকে তিল তিল কষ্ট দিয়ে হত্যা করেছে। হত্যা করার পরও সে মেয়ের শরীরকে নিজের নিয়ন্ত্রণের বাইরে রাখতে চায়নি, বরং সে চেয়েছিল আরো তবাহী করার জন্য, অর্থাৎ ধ্বংস। রোগ ছড়িয়ে দেওয়া হচ্ছে তার চেয়ে সবচেয়ে বড় হাতিয়ার। সেই আলেম তিনি জানতেন, তিনি মুখোমুখি হন, আর সেই দিন ইয়ামিন ছিল সেই আলেমের সাথে। তারা দুজন মুখোমুখি হন ইয়াজদিগাদের বিরুদ্ধে। তাদের দুজনের ভেতরে যে লড়াই শুরু হয় ওই লড়াইয়ের শেষটা হয় অত্যন্ত করুণ ভাবে। আলিম ইন্তেকাল করেন ইয়াজদিগাদের হাতে, আর ইয়ামিন ইয়াজদিগাদের সাথে লড়তে থাকে। রাত ভোর হয়, ভোর পার হওয়ার পরে আর কোনো মতে সেখানে অবস্থান করা সম্ভব নয়। ইয়ামিনও সেই দিন হার মানে, কিন্তু সেই দিন পার হয়ে যখন রাত আবার নেমে আসে, ইয়ামিন তখন নিজে সেই আলিম বন্ধুর দেহকে কোনো মতে কষ্ট করে নিজে নিয়ে আসে, নিজে সেই বন্ধুকে দাফন দেয়। কারণ আশপাশে এমন কোন মানুষ নেই সেই আলিমকে যে দাফন দিবে। ইয়ামিন নিজে লড়তে শুরু করে আবার ইয়াজদিগাদের বিরুদ্ধে, কিন্তু শেষ পর্যন্ত ইয়াজদিগাদের সাথে সেও পারেনি, কারণ ইয়াজদিগাদ চরম শক্তিশালী। কিন্তু অনেক সময় কিছু ব্যাপার যেমন মানুষের নজরে আসে, ঠিক তেমনি জিনের নজরেও আসে। ইয়ামিনের হুট করে মনে পড়ে একবার একটি কথা আলিম বলেছিল যখন তারা প্রথমবার সেই রাতে মুখোমুখি হয় ইয়াজদিগাদের বিরুদ্ধে। চিল্লা পালন করে ইয়াজদিগাদের বিরুদ্ধে দাঁড়ানো সম্ভব, চিল্লা পালন করে ইয়াজদিগাদকে পরাজিত করা সম্ভব। এখন ইয়াজদিগাদ পৌঁছে গেল এই মেয়েকে হত্যা করে, এই মেয়েকে শেষ করে রোগ ছড়িয়ে পৌঁছে গেল আলিমের পরিবারের কাছে, যে পরিবারের বর্তমান অবস্থা ছিল আসামে। সেইখানে এসে পৌঁছেছে, পরিবারকে রক্ষা করা তো লাগবে, কারণ ইয়াজদিগাদ অত্যন্ত খারাপ। সে নিকৃষ্ট নয়, সে প্রচন্ড আক্রোশী, এবং আক্রোশে সে যে কোনো কাজ করতে পারে। আলিম বাধা দিয়েছে, একজন মানুষ বাধা দিবে? এই আক্রোশে সে হামলা করে বসে সেই পরিবারের উপরে, মুনতাসিরদের বংশধরদের উপরে। ইয়ামিন সেখানে পৌঁছায় এবং সে সবাইকে শিক্ষা দেয় চিল্লার। ইয়ামিন ঠিক করে কে ইয়াজদিগাদের বিরুদ্ধে দাঁড়াতে পারবে, আইনে পড়ায় তার চেহারা আসে, তাকে চিল্লা পালন করতে হয়। ইয়াজদিগাদ তাকে চরম পরীক্ষার মধ্যে ফেলে, তারপরে সে হাতিয়ার হয়ে ওঠে। হাতিয়ার যখন চিল্লা পালন হয় সেই ব্যক্তি ইয়াজদিগাদের বিরুদ্ধে দাঁড়াতে পারে, এবং সেই ব্যক্তিরাই তাদের জীবন অবসানের পূর্বে তাদের দায়িত্ব আরেকজনের হাতে তুলে দিত। ইয়াজদিগাদ এই পরিবারের এখন পর্যন্ত কতজনকে যে মেরেছে তার হিসাব নেই, কিন্তু সে চাইলে আর অনেককে মারতে পারত, কেবল যারা চিল্লা পালন করতে পেরেছিল, যারা দায়িত্ব পান হয়ে উঠেছিল তারা পেরেছিল। কিন্তু তারপরও অনেকেই যারা চিল্লা পালন করেছিল তাদের গাফিলতির কারণে অথবা ছলনার কারণে ইয়াজদিগাদের শিকার হয়েছিল। সর্বশেষ ব্যক্তি কিছুদিন আগেই মারা যায়। এই ইয়াজদিগা তাকে যেমন খুন করিয়েছে ঠিক তেমনি মুনতাসিরের বাবাকেও সে পানির নিচে টেনে যে খুন করেছে। আজ 41তম দিন, ইয়ামিনের পরীক্ষা সে পার করে এখন এমন এক শক্ত অবস্থানে এসে পৌঁছেছে যে চিল্লার আর অল্প একটু অংশ বাকি, সেই অংশটুকু যদি সে পালন করতে পারে, ইয়াজদি গাজের সমস্ত বাধা যদি সে ঠেকাতে পারে, তাহলে সে কাবিল হয়ে উঠবে। দায়িত্ব কি? ইয়াজদিগাদকে কেউ খুন করতে পারবে? ইয়াজদিগাদকে কেউ পরাজিত করতে পারবে? না, দায়িত্ব হচ্ছে পুরো বংশকে ইয়াজদিগাদের হাত থেকে রক্ষা করার। যে কোনো একজনকে স্যাক্রিফাইস করা লাগবে এই ব্লাড লাইনকে সেফ রাখার জন্য। এই ব্লাড লাইনে কোনো দোষ নেই, সম্পূর্ণ দোষ হচ্ছে দুশ্মনের, কারণ দুশ্মন দুশ্মনি করার জন্যই এই কাজ করে যাচ্ছে। মুনতাসির জানতে চেয়েছিল তাহলে সে এত কষ্ট করে চিল্লা কেন পালন করছে, মানে ইয়ামিন চাইলেই তো সেটা সম্ভব, আর ইয়ামিন যদি ঠিক করে ফেলে কে কিভাবে খাকে কোথায় নির্বাচিত করে এইভাবে বংশ রক্ষায় নিয়োজিত করা যায় তাহলে ভালো তো না। ইয়ামিন তখন তাকে বলেছিল, না, শত্রু পর্দারে পার ও পার দুই অঞ্চলে চলাফেরা করতে পারে, পর্দার এপারে থেকে পর্দার ওই পারে শত্রুর সাথে কি লড়াই করা সম্ভব? সম্ভব না। পর্দার এইপার থেকে ওই পারে যে পৌঁছানো হচ্ছে যে আসল, আর তা কেবল চিল্লা পালন করেই সম্ভব অর্জন করা। আর যদি কেউ লড়াইয়ের পূর্বে ট্রেনিং না নেয় তাহলে সে লড়াইয়ের জন্য তৈরি হবে কিভাবে? কোনো ট্রেনিং ছাড়া কি সে কোনো হাতিয়ার চালাতে পারবে? আজকে যদি সে কোনো হাতিয়ার চালাতে চায় তাকে শুধু বলতে হবে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এবং ভাবতে হবে সেই হাতিয়ারের কথা। যদি সে ভাবে এই মুহূর্তে আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম একটা তরোয়াল আসবে আকাশ থেকে, সে সরাসরি আঘাত করবে ইয়াজদিগাদকে, তখন বাস্তবে সেই তরোয়াল আসবে আসমান থেকে নিচের দিকে ধাবিত হবে ইয়াজদিগাদের দিকে। কিন্তু ইয়ামিন এটাও বলল, ইয়াজদিগাদ কিন্তু সেই তরোয়ালও ঠেকাবে, কারণ সে দেখবে তরোয়ালটা নিচে পড়ছে তাকে আঘাত দেওয়ার জন্য। চিল্লা পালন করে পর্দার এই পার থেকে ওই পার, ওই পার থেকে এই পার, এই বিভেদ আর তখন তার সামনে থাকছে না। তখন সে লড়াই চালাতে পারবে শত্রুর বিরুদ্ধে যে কোনো স্থানে যেয়ে। লড়াই সবসময় শত্রুর দিকে চাপিয়ে দেওয়াই ভালো। শত্রুর দিকে যদি চাপিয়ে দেওয়া যায় লড়াইকে, তাহলে লড়াইয়ে জিত হাসিল সম্ভব। সে শুনল সব। এবার ইয়ামিন তাকে বলল, এবার তো যা ঠিক ওই অংশে যে বয় এবং বসে শুরু কর আখেরি দিন আখেরি ওয়াক্তের চিল্লা। যে জায়গাটাকে দেখিয়ে দেওয়া হয় সেই জায়গাটা হচ্ছে নদীর পার, এবং এই যে কিছুক্ষণ আগে ওর মনে হয়েছিল ঘোরের মতো যে ও বসে রয়েছিল, কিন্তু তারপরে দৌড় দিয়ে বেরিয়ে গেছে যে একেবারে পড়েছিল সে পানির উপরে, ঠিক সেই জায়গায় সে যেয়ে পৌঁছায়। এই জায়গাটা হচ্ছে এরকম অন্ধকারে কেউ বুঝতেই পারবে না। এটা হচ্ছে এমন একটা জায়গা জঙ্গলের কারণে, যখন আপনি পা ফসকাবেন আপনি সরাসরি পানিতে যেয়ে পড়বেন, আবার অপর প্রান্তেও কিন্তু জঙ্গল রয়েছে। একটা ডোবা ধরা যেতে পারে, কিন্তু সেই ডোবা তো নদীরই অংশ। এখানে জায়গাটা হুট করে গভীর হয়ে গেছে, সমতল ভূমি নয়, অর্থাৎ এখানকার মাটি কোনো না কোনো সময় কোনো না কোনো কারণে ধসে গিয়েছে। কিন্তু সেখানে দাঁড়িয়ে মুনতাসিরের কেন জানি মনে হলো যে এটা এক খাট, অন্তত পরিত্যক্ত 100 বছরের ধরে এটার মনে হচ্ছিল। কারণ যেইভাবে মাটিগুলোকে কাটা হয়েছে বা যেইভাবে জায়গাটাকে একটা আকার দেওয়া হয়েছে, এটা কেবল তখনই সম্ভব যখন ঘাটে নৌকো অনেকগুলো ফিরবে, বড় বড় নৌকা। হয়তো 100 বছর আগে এখানে ঘাট ছিল, সেই নদীর পারে সে বসল, সেই নদীর পারে সে বসে শুরু করল আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন সে চিল্লা পালন করতে শুরু করলো সেই সময় থেকে শুরু হয়েছে পানির ভেতরে ঝাঁপ, একটু পর পর ঝাঁপ দেওয়া শব্দ, আশপাশ থেকে দৌড় দিয়ে যাওয়া শব্দ, আর কেন জানি মনে হচ্ছে অতীতে কোন স্মৃতি সে দেখতে পাচ্ছে। পানিতে পড়ার শব্দ, এবারে শব্দ যখন পানিতে হল এমন ভাবে ওই শব্দটা ওকে নাড়িয়ে দিল ভেতর থেকে। ওর কেন জানি মনে হল ওর বাবা হয়তো এইভাবে পানিতে পড়েছিল। চোখটা খুলে গেল কোনো কারণ ছাড়াই। বাবার কথা মনে হল ওর। চিল্লা থামিয়ে সে তাকালো নদীর দিকে। অদ্ভুত ভাবে সে নদীরটাকে দেখতে পাচ্ছে, যেন ভোরের আলো চারপাশে, এবং সেই আলোয় সবকিছু দেখা যায়, এমনকি দেখা যায় নিজের বাবাকে। সেই রূপ, সেই স্মৃতি তলিয়ে যাচ্ছে সে সেই অতল অন্ধকারের দিকে। বুকে সেই ফাইল কিন্তু এক হাত দিয়ে যেন তাকে ঠাকছে, ডাকছে। ভেতরটা কেমন যেন অদ্ভুত ভাবে মোচড় দিল। একদম কিং কর্তব্য বিমূঢ় হয়ে সে লাফ দিল নিজের বাবাকে রক্ষা করার জন্য। ওর মনেই হলো যে ওর বাবাই তো, বাবা তলিয়ে যাচ্ছে, তাকে উঠিয়ে আনতে হবে। লাফ দিল সেখানে পানির ভেতরে। মুনতাসির সাঁতার জানে না, পানিতে সে কেন লাভ দিয়েছে সে সেইটাও জানে না। পানিতে সে লাভ দিয়েছে সে কিভাবে জানি তার বাবার একদম কাছে পৌঁছে গেছে। দেখতে পাচ্ছে কিন্তু আবার তার দম ফুরিয়ে যাচ্ছে। বাবাকে সে দেখতে পাচ্ছে কিন্তু বাবার নিচে, বাবার পা যে জায়গাটায়, ওই জায়গায় যে অন্ধকার, ওই অন্ধকার দেখে তার আর ভয় লাগতে শুরু করল। অতল গহন অন্ধকার। ওই অন্ধকারে তুলিয়ে যাওয়ার পরে মানুষের কি হয়, কি হতে পারে, তা ভাবার সময় আছে? তার ভাবার কোনো সময় নেই। সে লাভ দিয়েছে, সে তার বাবাকে বাঁচানোর চেষ্টা করছে তখন, অথচ তার বাবা মারা গেছে সেটা তার মাথার মধ্যে নেই। তাকে সে জাপটে ধরেছে, তার যে শার্টের কলার, সে কলারটা সে জাপটে ধরেছে। সে চেষ্টা করছে উপরের দিকে আসা, সে সাঁতার কাটতেও জানে না, তবুও কিভাবে জানি সে উপরের দিকে তার বাবাকে টেনে তুলেছে কিছুটা। সে অতল অন্ধকার, যে তলদেশের অন্ধকার, সে অন্ধকার থেকে কিছুটা উপরের দিকে তার বাবাকে সে নিয়ে আসতে পেরেছে। কিন্তু তার বাবা লাইফলেস, তার বাবার কোনো রিয়াকশন নাই, তার বাবা যেন মাত্রই মারা গেছেন। বুক চাপানোর চেষ্টা করল সে, এক হাত দিয়ে তার বাবাকে সে ধরে রেখেছে, সেই হাত ছেড়ে দিয়ে হাতে একটা থাপ্পড় দেওয়ার চেষ্টা করলো বুকে, পানির ভেতরে। কিন্তু পানির ভেতরে কি আপনি কারোর বুকের উপর থাপ্পড় মারতে পারবেন, আঘাত করতে পারবেন? পারবেন না। সে যখন দেখলো তার বাবা আবার তো নিয়ে যাচ্ছে, সে আবারও তার বাবাকে ধরলো সেই শার্টের কলার ধরে। তারপরে সে চেষ্টা করছে উপরের দিকে টেনে তোলার জন্য, চেষ্টা করছে টেনে তোলার জন্য, পারছে না। বাতাস ফুরিয়ে যাচ্ছে তার নাক দিয়ে, একটু পানি ঢুকেছে, ঢোকা মাত্রই এমন ভাবে মাথার ভিতরে যন্ত্রণা দিল, সে পারছে না, তার পক্ষে সম্ভব না, তাকে দম নিতেই হবে। কিন্তু সে বুঝতে পারছে, সে বুঝতে পারছে যদি এখন সে তার বাবাকে ছেড়ে দেয়, তার বাবাকে সে ধরতে পারবে না, সে তার বাবাকে আর কখনোই ধরতে পারবে না। কিন্তু হঠাৎ বাবার হাত থেকে সে ফাইলটা ছুটে যায়, ওর বাবার হাত থেকে সে ফাইলটা ছুটে যায়, ওর বাবা ওর হাত থেকে ছুটে যায়, এবং তলদেশে সে এমন ভাবে পড়ল যেন একটা মূর্তিকে পানির ভেতরে ছেড়ে দেওয়া হয়েছে। ওর হাতে শুধুমাত্র ছিল সে ফাইল। আর কিভাবে জানি সে পানির উপরে উঠে এলো, পানির উপরে উঠে এলো, পাড় পর্যন্ত পৌঁছে গেল। সেই পাড় খাড়া একটা পাড়, পা রাখার কোথাও জায়গা নেই, সব জায়গায় মাটি, এমন ভাবে তলদেশ এইখানে, এটা কল্পনাও করা যাচ্ছে না। এই জন্যই মনে হচ্ছিল ওর এটা একটা খাট, এখানে মাটি কেটে এটা একটা খাট করা হয়েছিল, এই জন্য পায়ের তলে কোনো মাটি সে পাচ্ছে না। একদম কিনারা ধরে সে ঝুলে রয়েছে। এই অদ্ভুত ব্যাপার হচ্ছে তার হাতে ফাইল। গাছের শিকড়গুলো ধরে ধরে অনেক স্ট্রাগল করে, সে অনেক যুদ্ধ করে পানি থেকে সে যখন উঠল, তখন সে যেন মনে করল ফাইলটা এলো কিভাবে। পানির ভেতর থেকে ওঠার সময় কিন্তু ওর মনে হয়েছিল কে জানি ওকে পানির নিচে টেনে ধরার চেষ্টা করছে। ওই অবস্থা পার হল, ফাইলটা ওর হাতে, তখন একদম ভেজা। মলাট বদলালো কয়েকটা, চেষ্টা করলো বাকি মলাটও বদলানোর, কিন্তু পানিতে তো আপনি একটা মলাট বদলাতে পারবেন না, ভিজে যা কাগজের। আপনাকে কাগজের কিছু অংশ ধরে একদম সরাতে হবে, কখন আপনি একটি কাগজ পারবেন না। ওইভাবে সে কাগজগুলো সরালো। দলিল? কিসের দলিল? কেবল মুনতাসির জানে সেই দলিলে কি ছিল, কেবল মুনতাসির জানে। ওই দলিলটা কিছুক্ষণ দেখার পরে সে যখন নিজের বুকে জড়িয়ে ধরল এক হাত দিয়ে, তখন পূব আকাশে আসমানে দরজা খোলার সময় হয়ে গেছে। কেমন এক অদ্ভুত অনুভূতি সে পাচ্ছে, এমন এক অদ্ভুত অনুভূতি সে কখনো পায়নি। এতটা শান্তি আর এতটা শক্তি সে কখনো আগে পায়নি। সে ওই ভেজা শরীরে যখন উঠে দাঁড়ায়, ঠিক বাবার মতো এক হাত দিয়ে ফাইল আঁকড়ে ধরে রাখে নিজের বুকের সাথে। পেছনে ঘুরতেই তার চোখের সামনে ইয়েসডি গাদ এবং আরো কয়েকজন ইয়েসডি গাদের পেছনে। চিল্লা পূরণ হয়ে গেছে মুনতাসিরের। ইয়েসডিগাদ তার দিকে এমন ভাবে তাকিয়ে আছে যেন পাক্কা শত্রুর সাথে তার দেখা। অত্যন্ত কিলবিল করছে তার চেহারাটা, যেন সে অর্ধেক বাতাসে ভাসছে আর বাকি অর্ধেক স্থির। ওই অবস্থায় একজন তার দিকে এগিয়ে এলো, সে কিন্তু ইয়েসডিগাদ নয়। পেছন থেকে যে এগিয়ে আসলো মুনতাসিরের দিকে, সে এগিয়ে এসে মুনতাসিরকে থমক দিচ্ছিল, তাকে বলছিল মালিকের সামনে নুয়ে বস। মুনতাসির তার গলায় এমন ভাবে চেপে ধরল যেন তার কখনো কল্পনাই করতে পারবে না কেউ। মুনতাসির নিজে অবাক হয়ে গেল, কারণ সে তার ডান হাত, তার মানুষের ডান হাত সেই এন্ট্রির দিকে বাড়িয়ে তার গলা চেপে ধরেছে। সে এক অবিশ্বাস্য ব্যাপার, এবং সেই এন্টিটি স্ট্রাগল করছে তার সেই হাতে বন্ধন থেকে বের হওয়ার জন্য। সেই এন্টিটি বের হতে পারছে না আমার আর মুনতাসির তার সমস্ত রাগ, সমস্ত ক্ষোভ, সমস্ত কিছু যেন একত্র করল অন্তরে এক অগ্নি পম সে তৈরি করল। অগ্নি পম, আগুনের পম। সেটা কিভাবে জানি সে চ্যানেলাইজ করলো, সে এমন ভাবে চ্যানেলাইজ করলো যেটা কেবল রুহানি দুনিয়াতে সম্ভব। তার রাগ ক্ষোভ সমস্ত কিছু চ্যানেলাইজ হয়ে তার হাতে যে পৌঁছে গেল, এবং সে রাগ ক্ষোভ নিমিষে শেষ করে ফেললো সেই চামচাকে। মুহূর্তের ভেতরে চামচা যেন মনে হলো মরে গেছে, মুহূর্তের ভেতরে মনে হলো মরে গেছেন। ইয়েসডিগাদ তার চোখের সামনে অর্ধেক স্থির, বাকি অর্ধেক পানির মতো, ধোয়ার মতো অস্থির এক পরিবেশ। সেখানে ইয়েসডিগাদ তার দিকে এগিয়ে আসে। ইয়েসডিগাদ তাকে বলে, অমুকের পুত্র, আমার সাথে দুশ্মনী তুই কখনো সামলাতে পারবি না। তুই আজ চাইলে এখান থেকে সরে যেতে পারতি, তুই সরলি না। তুই আজ চাইলে আমার বশ্যতা স্বীকার করতে পারতি, কিন্তু বশ্যতা স্বীকার করলি না। এই দুশ্মন আর এই দুশ্মনী তোর হিসাবের বাইরে, তুই কখনোই তা সামলাতে পারবি না। যুদ্ধ তুই কখনো লড়তে পারবি না, কারণ তুই যুদ্ধে লড়তে জানিস না। এখনো সময় আছে, সরে যা। মুনতাসির তাকে পাল্ট উত্তর দিয়েছিল, দুশ্মনী মুবারক, ভালো দুশ্মনের সাথে দুশ্মনী চালাও, কিন্তু সবার আগে বলে রাখি, আমার বাবার হত্যার বদলা আমি দিবই। আসো আমার সামনে যদি হিম্মত থাকে। যখন সেই কথা বলল যে আসো আমার সামনে যদি হিম্মত থাকে। ইয়াস দিগাত সেখানে একদম দাঁড়ানো, আসমানের দরজা খুলে গেছে, সেই সরু লম্বা আলোটা আসমানে বিরাজ করতে শুরু করেছে। এক এক করে সবাই গায়েব হয়ে গেল ইয়াস দিগাতের পেছন থেকে। সবার শেষে ইয়াস দিগাত গায়েব হওয়ার পূর্বে মুনতাসিরকে বলেছিল, তৈয়ার হ যাও, দুশমনি মুবারক হো। গায়েব হয়ে গেল সে। তখন পর্যন্ত জানত না মুনতাসির যে পেছনে পূব আকাশে আসমানের দরজা খোলার সেই সরু ক্ষীণ আলো ছড়িয়ে পড়তে শুরু করেছে, সেটা জানত না। ভেজা ফাইলটা হাতে নিয়ে সেই ছেলে ওই অবস্থা ওইখান থেকে বেরিয়ে আসে, ফিরে আসে নিজের বাড়িতে, ফিরে আসে নিজের এলাকায়। বয়োজ্যেষ্ঠদেরকে সবকিছু সে বলে এবং দেখায় সেই ফাইল। কিভাবে সে সেই ফাইল পেল, কিভাবে বয়োজ্যেষ্ঠরা কেন, বাকি সবাই জানে। রুহানি আবেশ ঘটে মানুষের, মানুষ রুহানি পরিবেশ তৈরি করতে পারে না, বরং রুহানি অবস্থার ভিতরে মানুষ ঢুকতে পারে, তার রুহকে নিয়ে সে সেইখানে ঢুকতে পারে। মুনতাসির সাঁতার জানত না, কিন্তু চিল্লার কারণে তার রুহ শক্তিশালী অবস্থানে পৌঁছে যাওয়ার কারণে তার রুহ তাকে ধাক্কা দিয়ে দিয়ে উপরে তুলে এনেছে। তার রূহ জানে কিভাবে এই শরীরকে ভাসিয়ে রাখা যায়, কারণ এই শরীরের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ কারিনের থাকে, নফসের থাকে। কিন্তু চিল্লা পালন করার সময় ধীরে 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 মানব তার রুহের উপরে নিয়ন্ত্রণ নিতে শুরু করে, রুহ এই শরীরের উপর নিয়ন্ত্রণ নিতে শুরু করে। তখন মানব সত্তা, স্বাধীন সত্তা, সে তখন ধীরে ধীরে সবকিছু দেখতে পায়, তার সামনে সবকিছু ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করে। মুনতাসির সে ফাইলগুলো পড়ছিল, চোখের এক কোনা বারবার ভিজে উঠছিল, তারপরে এক ফোঁটা চোখের পানি সে পড়তে দেয়নি। ছেলেটা চিল্লা পালন করার আগে, ছেলেটা ছেলে মাত্র, চিল্লা শেষ করতে করতে পুরুষে পরিণত হয়েছে, আর এই বংশের দায়িত্ব তার কাঁধে। এখন এই বংশের অন্যান্য সন্তানরা, অন্যান্য ব্যক্তিরা কেউ কখনো জানবে না যে অদৃশ্য শত্রুর গার্ড হয়ে দাঁড়িয়ে রয়েছে মুনতাসির। যতক্ষণ পর্যন্ত শত্রু বিরাজ করবে ততক্ষণ পর্যন্ত। চিল্লার ঘটনা কিন্তু শেষ হল, একেবারে ফাইনালি শেষ হল মুনতাসিরের 40 দিনের জার্নি। 40 দিনের জার্নির পরে স্পেশাল একদিন থাকে, আমরা সমস্ত ব্যাপার নিয়ে কথা বলব, কিন্তু কথা বলতে চাই মুনতাসিরের ব্যাপার নিয়ে। তার স্ট্রাগলগুলো কিন্তু আমরা শুনে আসছি, এবং চিল্লার যে টিপিক্যাল ঘটনা, এটা কিন্তু সেই টিপিক্যাল ঘটনা নয়। চিল্লার ক্ষেত্রে হয় কি, যখন আপনি একাকে চিল্লা পালন করবেন, ঠিক এইভাবে আপনি যে স্টেজের ভিতর দিয়ে যাওয়া শুরু করবেন, ওই স্টেজগুলো না সব সাধারণ মানুষ ফেস করতে পারে না। একাকি যখন থাকবেন তখন আপনার ভেতরে যে পরিবর্তনটা আসবে, এই পরিবর্তনের কারণে আপনার সামনে একটা সিনারিও ওপেন হয়ে যাবে। ওই সিনারিওতে কিন্তু আপনার স্মৃতিগুলো এসে আপনার উপরে হামলা করবে বিভিন্ন রূপ নিয়ে, বিশেষ করে যদি আশপাশে কোনো শত্রুর অবস্থান থাকে অথবা শত্রুবাদ। আমাদের তো নফসও রয়েছে, কাহিনও রয়েছে, তারা আমাদের এই বিভীষিকাময় মেমোরিগুলোকে হাতিয়ার হিসেবে আমাদের চোখের সামনে রিপ্রেজেন্ট করে। তখন আসলে বাস্তব অর্থে কারণেই হয়তো আপনার সামনে বসে একটা রূপ দেখাবে, অথবা নফসি একটা রূপ দেখাবে, এবং তা আপনাকে ভেঙে ফেলার জন্য যথেষ্ট। অর্থাৎ সেই স্মৃতি মনে করিয়ে দেবে যে স্মৃতি থেকে আপনি বের হতে চান। ওরা এইভাবে হাতিয়ার ব্যবহার করে। আমরা দেখে আসলাম, শুনে আসলাম ঠিক ওর জানিটা কিরকম। 40তম দিনের দিন অনেক সময় অনেক কিছু হয় না, এটা সত্যি কথা। 40তম দিনের দিন ঠিক যেরকম ব্ল্যাঙ্ক অনেকের যায়, মুনতাসিরও দেখলাম যে ওর কিন্তু 40তম দিনটা ব্ল্যাঙ্ক যায়। ওর ক্ষেত্রে ছিল এডিশনাল একদিন বেশি, এবং এই একদিন বেশি কিন্তু সচরাচর চিল্লাতে থাকে না। চল্লিশ দিনের চিল্লা চল্লিশ দিনের হবে, না হলে একচল্লিশ দিনে হলে একচল্লিশ দিন, কিন্তু উই এডিশনাল একদিন মানে ওই প্রথম শেষ দিনটা এইটার এটা কেন সেটা তো ইতিমধ্যে আমরা বুঝে গেছি। কারণ যে ব্যাপারগুলো জানা প্রয়োজন ওই ব্যাপারগুলো জানতে গেলে হচ্ছে না, শুধুমাত্র ওই ব্যাপারগুলো উপলব্ধি করতে হবে। আমি কোনো কিছু জানার জন্য প্রশ্ন করলে সেটা আর আসলে জানার মধ্যে কোনো তফাত থাকছে না, বরং আমি যদি প্রশ্ন করে যদি সেটাকে উপলব্ধি করতে পারি জানার চেয়ে, মানে বারবার প্রশ্ন না করে বারবার বোঝানোর চেষ্টা না করে একবারে যদি উপলব্ধি করতে পারি সেটাই সবচেয়ে বেটার। এই ক্ষেত্রে বয়োজ্যেষ্ঠরা ওইভাবে ব্যবস্থাটা নেননি, কারণ বয়োজ্যেষ্ঠরা জানেন যে ইয়ামিন তাদেরকে তৈরি করবে। ইয়ামিনকে তাদের বংশীয় আলিম যার সাথে তার সম্পর্ক ছিল, যা প্রায় ৬০০ বছর আগের কথা আর কি, সে বলেছে সেই ইয়ামিনই সবাইকে শেষ পরীক্ষার উত্তরে ফেলত। এখন ইয়ামিনের কাছে পাঠানোর জন্য ওই স্পেসিফিক ঠিকানা দেওয়া হয়, কারণ চিল্লাতে যে টাস্ক আপনাকে দেওয়া হবে সেই টাস্ক ফলো করবেন। সেখানে সেটাই ফলো করল, সে সেখানে পৌঁছালো, ইয়ামিনের ডাক সে শুনল। এখন যখন আপনাকে শিয়াল এবং সাপ ঘিরে ধরবে আপনার হাতে উপায় নেই, কারণ আপনি তাদের সাথে মারামারি করে পারবেন না। ফ্যাক্ট এইটাই, আপনার সাথে মারামারি করতে পারবেন না। এবং এইখানে সে বুদ্ধির পরিচয় দেয় মুনতাসির, কারণ কেউ তো তাকে বলে নাই যে তুমি এখানে বসে শুরু করে দাও চিল্লা, বলে কিন্তু নাই। ওটা মুনতাসিরের ব্রেনের মধ্যেই আসে যে ইমিডিয়েট অ্যাকশন শুধুমাত্র একটা, কারণ চিল্লায় বসলে তার ক্ষতি যেমন কেউ করতে পারত না, ঠিক তেমনি এখানে যদি সে চিল্লায় বসে পেছনে সাপ সামনে তিন দিকে শিয়াল, ওরা কোনো ক্ষতি করতে পারবে না। এই যে বিশ্বাসটা যে আমার ক্ষতি ওরা করতে পারবে না, এই বিশ্বাসের কারণে কিন্তু কোনো দায়রা রেখা দিতে হয় নাই, কোনো রেখা আঁকতে হয় নাই। ওই যে বসে পড়ে সে যখন জিকির শুরু করে দিয়েছে, সে নিঃশ্বাসের গন্ধ টের পেয়েছে, নিঃশ্বাসও টের পেয়েছে নিজের ঘাড়ে, এবং শিয়ালদের অ্যাক্টিভিটিও টের পেয়েছে, কিন্তু তারপরে দেখবেন সব কিন্তু একদম গায়েব হয়ে গেছে। এবং ওই অবস্থায় সে কিন্তু আউট অফ বডি এক্সপিরিয়েন্স করে প্রথমবার, তো সে চেয়েছিল দৌড় দিতে, তো বডি সেইভাবে রিয়্যাক্ট করে যে দৌড় দিবে, কিন্তু বডি হল্টে পৌঁছে যায়, মানে থমকে যায় বডি, কিন্তু সে দৌড় দিয়েছে, দৌড় দিয়ে সে পানিতে পড়েছে। ওটা হচ্ছে রুহ, প্রথমবার আউট অফ বডির পুরো মেমোরিটা সে মাথায় রেখেছিল, মনে রাখতে পেরেছিল। এবং পানিতে পড়ার পূর্বে সে ঝাঁকি খেয়ে ফেরত আসে, এরপরেই তো তার ওই প্রসেসটা শুরু হলো। ইয়ামিন তাকে বলল কোথায় যে, ইয়ামিন তো তাকে পুরো ইতিহাসই বলল, পুরো ইতিহাস, যেখানে ওই আলিম সাহেব একটা জিন যার এখনকার নাম আমরা জানি ইয়াজদিগাদ, তার হাত থেকে এক এক মেয়ের লাশ সে উদ্ধার করতে চেয়েছে, যেটা আমরা প্রায় টিপিক্যালি শুনি যেনারা মানে যেনারা লাশ নিজের নিয়ন্ত্রণে রাখে। এর পেছনে কারণ হচ্ছে রোগ ছড়ানো এবং ভয় ভীতি প্রদর্শন করা। তো সে আলিম চেষ্টা করেছেন, ইয়ামিন চেষ্টা করেছেন, কিন্তু ইয়াজদিগাদের সাথে তারা পেরে উঠতে পারেননি। তারপরে ব্যাপারগুলো কিন্তু ইয়ামিন আমাদেরকে বলেছে, এবং ইয়ামিন ইচ্ছে করে কিন্তু সেই জায়গাটা সিলেক্ট করেছে, কোন জায়গাটা নদীর পার, কারণ তার বাবা কিন্তু নদীতে ডুবে গিয়েছিল, মুনতাসিরের বাবা, তাকে কিন্তু পানিতে টেনে নিয়ে কিন্তু খুন করেছে ইয়াজদিগাদ। এখানে ফাইলটার একটা ব্যাপার রয়েছে, এই ফাইল তো তার হাতে আসার কথা নয়, এই ফাইল কি তার হাতে আসার কথা না। সে যখন পানির নিচে লাফ দিল নিচে বাবাকে বাঁচানোর জন্য, এটা হচ্ছে পিওর হিউম্যান রিয়াকশন। ওই সময় কিন্তু সে চিন্তা করে না সে চিল্লা করছে নাকি চিল্লা করছে না, এটাই হচ্ছে সেই ট্রিকটা, এই ট্রিকটাই কেউ ধরতে পারে নাই। ও পানিতে পড়েছে ঠিকই, পানিতে ডুবে যাচ্ছিল, ও পানিতে সাঁতার কাটে নাই, ও পানিতে ডুবেই যাচ্ছিল। ও যে দেখেছে ওর বাবা তুলিয়ে যাচ্ছে, ও যে ধরেছে ওর বাবাকে, এটা রুহ তার বাবার রুহটাকে বা ওই সিনারিওতে ওই জিনিসটাই দেখছে, ওই স্পেসে পৌঁছে গেছে সে। এই জন্য কিন্তু বাবার কোনো রিয়াকশন নাই, কারণ তার বাবা ডেড, গলা ওই যে গলা মানে শার্টের কলার ধরা বা জামার কলার ধরা, এরপরে তার হাত থেকে ফাইল নেওয়া, এটা সে নিয়েছে, ওই যে সে নাকে টের পেল নাক দিয়ে পানি ঢোকার পরে মাথা যে যন্ত্রণা হয়, কারণ সে তো ওইখানে নদীতেই তো সে হাবুডুবু খাচ্ছে বেহুশ অবস্থায়, যা এক্সপিরিয়েন্স করছে তা তার রু, সেটা তো সে টের পায়নি, টের পেয়েছে পরে। যখন সে হুশে আসলো খেয়াল করলো যে সে নদীর পারে, এখন পা রাখতে পারছে না কোথাও, কারণ নদী তো এখানে মানে ডোবার চেয়ে তো বেশি গভীর, এই জন্য সে স্ট্রাগল করে উপরে উঠেছে। পুরো মেমোরিটা তার মাথার ভেতরে রয়েছে, কিন্তু ওইটাও কিন্তু আউট অফ বডি এক্সপিরিয়েন্স, সে পানিতে হাবুডুবু খাচ্ছে, বাকি এক্সপিরিয়েন্স কিন্তু তার রুহের, মৃত্যুর প্রায় দ্বার প্রান্তে সে পৌঁছে গিয়েছিল, এইটাই প্রমাণ করে ওই যে বাবা যে ডেড কন্ডিশনে দেখা যাচ্ছে। কিন্তু ফাইল, ফাইলটা হচ্ছে আপনার সেই ফল, এটা কোনো ফিজিক্যাল ফাইল না। এখন মুনতাসির কি দেখেছে, এটা মুনতাসিরই ভালো জানে এবং বয়োজ্যেষ্ঠরা ভালো জানে, এবং এটা কখনই তার বাইরে বলা সম্ভব না। কিন্তু মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে সেই ফাইলটা হচ্ছে তার সে পুরস্কার, বা সে যে জিতে এসছে, বললে হয়তো অবিশ্বাস লাগতে পারে, এটা হয়তো সেই ফাইলই, ওর বাবা যে মারা গেছে সে কত বছর আগে, সেই ফাইলটাই তার রু গ্র্যাব করছে, এবং রুটা তো সে ফাইলটাকে ধরল। চিল্লার উদ্দেশ্যটা কি, দুই মানে পর্দার এই পার ওই পারে সমস্ত কিছু যাতে নিয়ন্ত্রণ থাকায়, সমস্ত কিছু যাতে সে যাওয়া আসা করতে পারে, তাই না, নিয়ন্ত্রিত ভাবে। এখন দলিল তো পানির নিচেই পড়েছিল, কোনো অজ্ঞত কারণে হয়তো নষ্ট হয়নি, অথবা দলিল পানিতে ছিল, ওই দলিল অক্ষত অবস্থায় ছিল, কারণ কারোর হেফাজতে ছিল, ওই চিল্লার কারণে ওই চিল্লার বদৌলতে মানে দলিল তার হাতে সামহ এসে পৌঁছে গেছে, মানে যেটা হচ্ছে তার জন্য রিওয়ার্ড বা মানে পুরস্কার, এবং সেই পুরস্কারটা পেল। তো এই পুরস্কার পাওয়ার পরে সে এখন যখন উঠে দাঁড়ায় তখন কিন্তু তার চোখের সামনে ইজতে গাছ। এখন কিন্তু আমাদের এই ছেলেটা, এই মুনতাসির ছেলেটা, সে কিন্তু পুরোপুরি রেডি, তার চিল্লা সমাপ্ত হয়েছে, তার হাতে যে মানে জমির কাগজপত্র মতো দেখতে যে ফাইল, এটা তো তার রিওয়ার্ড, এটা তো সে দেখলো, ইয়েস দিগার তাকিয়ে দেখছে। এখন ইয়েস দিগার তো পারে না ওর ঘাড় মটকায়, কিন্তু ইয়েস দিগার এটাও জানে যে ছেলে শক্তিশালী, কিন্তু কিভাবে চেক করবে সে। এখন ইয়েস দিগার তো মালিক, সে সবার সামনে দাঁড়ানো, এগিয়ে আসলো এক ব্যান্টার, ব্যান্টার বলতে চাকর টাইপের, এবং এগিয়ে আসলো গোলামের মতো, এগিয়ে আসলো ওকে ধমকালো, কিন্তু পরবর্তীতে কি হলো আমরা দেখলাম, কিন্তু সে গ্র্যাব করলো সেই জিনকে। এটা তখনই পসিবল যখন এই যে আপনি পর্দার এই পার ওই পারে জিনিসকে দেখার অ্যাবিলিটি অর্জন করবেন, স্পর্শ করার অ্যাবিলিটি পাবেন এই চিল্লার মাধ্যমে, তখন যে আপনি এইভাবে গ্র্যাব করতে পারবেন, নাহলে আপনি ধোঁয়াকে কিভাবে ধরবেন, কেমন রুহানি লেভেলে যে ধোঁয়াকে ধরা সম্ভব, কারণ রুহানির লেভেলটাই ওইরকম, এটা তার মানে ফিজিক্যাল রিয়েলিটি না, ওইটা ওই ওই মানে মানে রুজ তখন সেই জিনিসটা পাচ্ছে, এবং সেই শক্তি যখন চ্যানেলাইজ হয় তখন হাতের পক্ষে সেটা সম্ভব, ওই যে ম্যাটেরিয়ালের হাত দিয়েও সেটা সম্ভব, এবং ওই শক্তিটা চ্যানেলাইজ হলো, ও ধরল, এবং ওর ভেতরে যত রাগ খুব ছিল সেইটাই পুঞ্জীভূত হয়ে অভিশাপ আকারে ছুটে আসে, এবং ওই শক্তিটা আপনার কাছে হয়তো মনে হয় আর কি যে ভাই রাগ হয়ে একটা থুতু মারলাম বা রাগ দেখালাম, ওতে কি হয় না, হয়তো অনেক বড় ঘটনা ঘটে, এই জন্যই তো বদ্দোয়া মানুষকে না করে, বদ্দোয়া যদি লাগে ঠিক তেমনি আপনার প্রত্যেকটা অ্যাকশন একটা রিয়াকশন আছে। ইয়েস দিকে তাকা তাকা দেখলো যে তার এক গোলামের কি হলো, মানে সে তো টেস্টিং পিরিয়ডে ছিল, ছেলে শক্তি কিরকম সেটা সে দেখে নিল, এবং শেষে সে বলে দিল যে শত্রুতা তো জারি থাকবে, এরপরে দেখা যাবে, মানে এইভাবে তো সে ঘটনাটা শেষ হলো, এবং ঘটনাটা এইভাবে যে শেষ হবে আমি আন্দাজ করি নাই, আমি আন্দাজ করছি ডিফিটের মাধ্যমে হয়তো শেষ হতে পারে, অথবা ডিফিট না হয়ে মানে একটা পয়েন্টে এসে ঘটনা শেষ হতে পারত, মানে আমার মনে হলো আর কি, কিন্তু ঘটনা তো মনে হয় না শেষ, মানে এটা এইখানে এইভাবে এই চ্যাপ্টারটা এখানে ক্লোজ, মানে শত্রুতা জারি, মানে ঘটনা ওয়াইজ শত্রুতা কিন্তু জারি, ঘটনা কিন্তু ওই ধরনের এন্ডিংগুলো হয়নি, মানে ফুল স্টপ এন্ডিং হয় নাই। মানে ওইভাবে এন্ডিং হওয়ার কথাও না। কেন ওইভাবে এন্ডিং হওয়ার কথা না, কারণ হচ্ছে যে ঘটনাগুলো ঘটে গেছে আগে 600-700 বছরের যে ইতিহাস, শত্রুতা জারি ছিল, শত্রুতা কিন্তু একবারে শেষ হয়নি। মানে এই না যে একটা ছেলে যে জাস্ট একটা চুলা পালন করে পুরুষ হয়ে গেছে সেই নক আউট করে দিবে, সেইটাও সম্ভব না, বা সেইটাও সম্ভব, সবই সম্ভব ছিল। কিন্তু দিন শেষে, দিন শেষে মুনতাসিরের চিল্লাটা সম্পূর্ণ হল, মুনতাসিরের চিল্লাও সম্পূর্ণ হল, এবং আমাদের এই আট পর্বের চিল্লা ঘটনাটাও এইখানেই শেষ। মুনতাসিরের ঘটনার মাধ্যমে এটা এইখানেই শেষ। এই দীর্ঘ একটা জার্নি, প্রায় 2 মাসের মতো সময় আমরা এটাকে 1-2-3 পর্ব করে আজ এই 8 পর্বে এই ঘটনাটা আমরা শেষ করলাম আপনাদের সামনে। আপনাদের ফিডব্যাক আমাদেরকে জানাবেন, আপনাদের কেমন লাগলো এই সমস্ত কিছু আমাদেরকে জানাবেন। এবং এই পুরো চিল্লা ঘটনাটা একটা গাইডলাইন আপনাদের জন্য, আমাদের অনেকের ভেতরে চিল্লা পালন করার মতো কিছু উদ্দেশ্য থাকে বা ইচ্ছা থাকে, এই এই ঘটনাটা আপনাদের সামনে একটা গাইডলাইন যে প্রথম দিন থেকে 40তম দিন পর্যন্ত কি কি হতে পারে। আমি বলছি না যেগুলি হবে, কি কি হতে পারে, আবার যে কমপ্লিট সাইলেন্সও আসে সেইটা উল্লেখ করা। আশা করি এই ঘটনা আপনাদের ভালো লেগেছে, 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 আপনাদের ভালো।